আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব।
কি রে ভাই, চলুন ফার্স্ট পার্টি কি ছিল
না পারিয়ে
কখন গেল?
ভয়রা চেহারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
অবস্থানে আটকা পড়েছেন জুনায়েদ হুজুর। ফিরে এসেছে সামাদ জাদুকর তার অপমানের প্রতিশোধ নিতে। টাঙ্গাইলে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 8:17 বেজে যায়। আমরা দেরি না করে লাশ গোসল দিয়ে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেই। টাঙ্গাইল থেকে বের হয়ে আমরা এক নির্জন রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। হঠাৎ ভাং করে একটি আওয়াজ হয়। ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। আমরা অ্যাম্বুলেন্স থেকে নামি। লাশের মুখ থেকে কাপড় সরে গিয়েছে। জুনায়েদ হুজুর কবরস্থান থেকে বের হবার পর কেটে গেছে 1 মাস। তারপর কি হবে নিশাত তাসনিমের বেস্ট ফ্রেন্ড তানিয়ার? বন্ধুত্বের কারণে নিশাতকেও কি চরম মূল্য দিতে হবে? কেন তানিয়া হঠাৎ করেই বদলে যায়, পরিণত হয় অন্য মানুষে? কালো জাদু কি তারাই বেশি করে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করা যায়? সব প্রশ্নের উত্তর পেতে এবার চলুন শুরু করা যাক।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। বেশ কিছুদিন ধরে বলছিলাম যে ঘটনা পাঠাবেন সুকান্ত মাইতি, আসছে সাবিরজি। দীর্ঘ অপেক্ষা, তারপর আমাদের হাতে এসে সত্যি সত্যি পৌঁছেছে সাবিরজির একটি নতুন ঘটনা। শ্রোতা বন্ধুদের জন্য সুকান্ত মাইতির পক্ষ থেকে এটি নতুন বছরের উপহার। সুকান্ত মাইতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটি পাঠানোর জন্য। আমি দেরি না করে চলে যাব ঘটনায়। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ঘটনাটি শুনবেন, এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা চলে যাচ্ছি ঘটনায়, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আল্লাহর রহমতে আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। রাব্বি ভাই সহ ভূত ডট কম এর সমগ্র টিমের প্রতি সালাম, স্নেহ ও ভালোবাসা জ্ঞাপন করে আজ আবারও হাজির হলাম একটি লোমহর্ষক ঘটনা নিয়ে। তার আগে জানাই হ্যাপি নিউ ইয়ার। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। কেরালার মাল্লাপুরম গ্রামের গভীর রাত। নদীর ওপর দাঁড়িয়ে আছে পুরনো একটা ব্রিজ, যার নিচে জমে থাকা কাদা আর পচা পাতার গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। নারকেল গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়েছে, যেন মৃতের চোখের ফাঁকা কোটরে আলো চলে উঠেছে। হোসেন সাহেবের কটেজ থেকে বেরোনোর পরেই সাব্বিজির ভেতরটা ফেটে যাচ্ছিল। তার ভেতরে রাগ, ঘৃণা আর প্রতিশোধের আগুন। তার হাতে ছিল একটা লাঠি আর সঙ্গে সেই এক বোতল আবে জমজমের পবিত্র পানি, যা জিয়াউদ্দিন সাহেব নিজে 40 বার কোরআনের আয়াত পড়ে ফু দিয়ে তাকে দিয়েছিলেন। তিনি জানতেন এই পানি আগুনের থেকেও ভয়ঙ্কর, কারণ এই পানি অশুভকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে। ব্রিজে নিচে দাঁড়িয়ে সাব্বিরজি এক গুচ্ছ কেশোর পকেট থেকে বের করে আগুন ধরান। আগুন ধরার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের মধ্যেই ব্রিজের ওপর থেকে ধপ করে কিছু একটা গড়াতে শুরু করে। জিনিসটা যে জীবন্ত পিণ্ডের মতো তা পরিষ্কার। একটা বিকৃত বিভৎস পিশাচ, আধা মানব আধা পশু, চোখ দুটো রক্তে ভরা, বেড়ালের মতো কর্কশ চিৎকার করে সেটা মাটিতে গড়াগড়ি খেতে খেতে সাব্বিরজির সামনে এসে পড়ামাত্রই তিনি তৎক্ষণাৎ আরো না ভেবে লাঠিটা তুলে ঝাঁপিয়ে পড়েন তার উপর। আঘাতের পর আঘাতের শব্দে রাতের নিস্তব্ধতা চূর্ণ হয়ে যাচ্ছিল। পেশাচটা কুকুরে গিয়ে করুণ সুরে চিৎকার করে ওঠে, আমাকে ছেড়ে দে। কিন্তু সাব্বির কি তসবি উঁচিয়ে ফুঁসে উঠলেন, তোদের চক্রান্ত শেষ করবই, আজ ন্যায় ফিরবেই। প্রতিটি আঘাতে তার মুখে আল্লাহ আকবার উচ্চারিত হচ্ছিল, যেন জান্নাত আর জাহান্নামের মাঝে কোনো একটা যুদ্ধ চলছে। পিশাচটা ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল, রক্ত কাদা মিশে এক অদ্ভুত গন্ধ ছড়াচ্ছিল। সাব্বিজি হাঁপাতে হাঁপাতে আবে জমজমের বোতলটা খুলতে যাবেন, তা দেখে পিশাচটা আতঙ্কে হামাগুড়ি দিতে দিতে চিৎকার করে উঠল,
দোহাই লাগে, ওটা দিস না, আমি পুড়ে যাব।
সাব্বিজির ঠোঁটে তাচ্ছিল্যের হাসি, তিনি বোতলটা খুলে বলে উঠলেন, এবার তোর জাহান্নামের পথ প্রশস্ত করব। এরপর এক লাফে এগিয়ে গিয়ে লাঠি দিয়ে শেষ আঘাতটা করতেই একটা বিকট চিৎকার করে উঠল পিশাচটা, যেন পুরো গ্রামের বাতাস চিৎকার করছে। আর দেরি না করে সঙ্গে সঙ্গে সাব্বিজি বোতলের ঢাকনা খুলে পবিত্র আবে জমজমের পানি ঢেলে দিলেন পিশাচটার ওপর। মুহূর্তের মধ্যে পিশাচটার শরীর টিকটিকির লেজের মতো কাঁপতে শুরু করে আর ধোঁয়া উঠতে শুরু করে দগ্ধ পোড়া মাংসের গন্ধ। চিৎকার করতে করতে পিশাচটা কর্কশ স্বরে বলে উঠল,
আমার গলা কেটে ফেল, কিন্তু তো কষ্ট দিস না।
সাব্বিজি বললেন, এটাই তোর বিচার। সবকিছু মিনিট দশেকের মধ্যে মিটে যায়। আকাশে তখন আগের নরম আলো আর নদীর জল থেকে ধোঁয়া উঠছে ধীরে ধীরে, যেন কেউ এখনো সেখানে জ্বলছে নিঃশব্দে প্রতিশোধের আগুনে। বিলীন হয়ে যাওয়ার পরেও ক্ষীণ আর্তনাদ তখনও বাতাসে ধ্বনিত হচ্ছিল। সাব্বিজি নিঃশব্দে হাঁটতে হাঁটতে ব্রিজের দিকে চলে গেলেন। বাতাসে তখনও পচা মাংসের গন্ধ, নদীর ওপর ভাসছে দগ্ধ ধোঁয়া, আর পুরনো সেই ব্রিজের পাটাতনের তলায় রক্ত চলে মাখামাখি। চাঁদটা এখন ঘন মেঘে ঢেকে গেছে, শুধু নারকেলের বাগানের ফাঁক দিয়ে মাঝে মাঝে তারা আলো পড়ছে। ঠিক যেন কোন অদৃশ্য চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে চারিদিকে। সাব্বিজি তখন ব্রিজের ওপরে দাঁড়িয়ে হাঁপাচ্ছেন, কিন্তু চোখ দুটো চলছে আগুনের মতো। তার মুখে তখনও কোরআনের আয়াত ধ্বনিত হচ্ছে, হাতে তসবি, চোখে যুদ্ধের প্রতিচ্ছবি। একটু দূরেই নদীর জলে বুদবুদ উঠছে। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে পেছন থেকে শোনা গেল গরুর ডাক, কুকুরের আর্তনাদ, বেড়ালের করুণ চিৎকার। সেই শব্দগুলো একে একে মিশে এক চেনা কণ্ঠে রূপ নিল,
আমাকে ছেড়ে দে।
সাব্বিজি মুহূর্তের জন্য থমকে যান। নদীর বাতাসে শিম হয়ে উঠেছে আর গাছের পাতাগুলো অকারণে কাঁপছে। হাতের লাঠিটা আবারও মুঠোয় চেপে সাব্বিজি ধীরে ধীরে ব্রিজের মাঝখানে গেলেন। চাঁদের ফিকে আলোয় তার ছায়াটা যেন দ্বিগুণ বড় হয়ে নদীর জলে পড়েছে। ব্রিজের মাঝ বরাবর পৌঁছে শুনতে পেলেন ভাঙা স্বরে কেউ বলছে,
কেউ কি নেই? আমার কষ্ট কি কেউ দেখে না? রাত।
সাব্বিজির ঠোঁটে তাচ্ছিল্যের হাসি, তিনি নিচু গলায় বললেন,
রাত কানা কানাই, তোর কান্না কেউ দেখবে না, এই কালো রাতই তোর শেষ পথ।
তিনি কিছুটা এগিয়ে গেলেন, হাতে থাকা তসবির দানাগুলো শক্ত করে মুঠোয় ধরলেন। নিচের ঘোলাটে নদীর জলে যেন নড়াচড়া করছে কিছু একটা, বিড়বিড় করে তিনি দোয়া পড়ছিলেন, কারণ তাঁর মাথায় তখনও হোসেন সাহেবের পরিবারের সেই অভিশপ্ত ঘটনার স্মৃতি। একজন নির্দোষের চিৎকার, অন্যায়ের যন্ত্রণা সব মিলিয়ে তার বুকের ভেতরটা আবার চলে উঠল। হঠাৎ আবারও সেই চিৎকার,
আমাকে এভাবে কষ্ট দিস না।
সাব্বিজির চোখ লাল হয়ে ওঠে, তার কণ্ঠে বজ্র গর্জনের মতো স্বর,
চুপ, একদম চুপ।
কিন্তু কিছুই থামল না। নদীর ঢেউয়ের সঙ্গে সঙ্গে সেই করুণ কণ্ঠ আরো জোরে বেজে উঠল। সাব্বিজি আর সহ্য করতে না পেরে নিচের ঢালু পথ বেয়ে নেমে গেলেন। বাতাসে তখন পোড়া কয়লার গন্ধ, মাটিতে ছড়ানো চিটচিটে কালো পদার্থে তার পা আটকে যাচ্ছিল। সেই পচা কাঁদার ভেতরেই
পড়েছিল পিশাচটা। একটু আগে যে মানবাকৃতির রূপ নিয়েছিল, এখন তা বিকৃত দগ্ধ দেহ। সে হামাগুড়ি দিচ্ছিল, সাব্বিজকে দেখে পালাতে চাইছিল।
হাজ পালাতে পারবি না
বলেই সাব্বিজি আবারও লাঠি দিয়ে সজোরে আঘাত করলেন। একবার, দুইবার, তিনবার, প্রতিটি আঘাতে চারিদিকের অন্ধকার কেঁপে উঠছিল। পিশাচটা আবার একটা চিৎকার করে নদীর জলে ঝাঁপিয়ে পড়তেই জল স্ফীত হয়ে ওঠে, যেন কেউ আগুনে তেল ঠেলেছে। সাব্বিজি থামলেন না, দাঁড়িয়ে থেকে আয়াত পড়ে ফুঁ দিলেন জলে। মুহূর্তের মধ্যেই ঢেউ থেমে যায়, শুধু একটা বিকট পোড়া গন্ধ ভেসে এলো বাতাসে। তার বুক দুকবুক করছে, মাথা ভারী। ঢালুপথে উঠতেই হঠাৎ মনে হল কেউ তাকিয়ে আছে তার দিকে। তিনি ঘুরে দেখলেন, কেউ নেই। কিন্তু মনে হল যেন নারকেল গাছের আড়ালে কেউ হাসছে। সেই হাসিটা ভয়ঙ্কর, কর্কশ, একদম মানুষের নয়। সাব্বিরজি গরম হয়ে ওঠা তসবির দানাগুলো শক্ত করে ধরলেন ঠোঁটে আয়াত, তারপর ছাঁকুনি দিয়ে বললেন, চুপ কর। হাসিটা থেমে গেল। দূরে কোথাও শেয়ালের দল আচম্বিতে ডেকে উঠল। সাব্বিরজি যতক্ষণে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে কটেজের পথে পা বাড়ালেন, ততক্ষণে ভোরের প্রথম আলো আকাশে প্রস্ফুটিত। কাদামাখা জামা, ভেজা লাঠি আর চোখে সেই নীরব যুদ্ধের ছাপ। কটেজে পৌঁছে দরজায় পা রাখতেই তিনি শুনলেন জিয়াউদ্দিন সাহেবের গম্ভীর কণ্ঠ,
তুমি কেন করলে এমনটা?
জিয়াউদ্দিন সাহেবের শীতল হাত চেপে ধরল সাব্বিরজির বাহু। তাঁর চোখে রাগ নয়, ভয় নয়, ছিল উদ্বেগ। কিন্তু সাব্বিরজির চোখে তখনও সেই রাতের আগুন জ্বলছে। তিনি ফিসফিস করে বললেন,
কারো কষ্টে রাত কাঁদে না, কিন্তু আজ রাত নিজেই সাক্ষী হয়েছে।
দিনভর আকাশ ছিল ফিকে ধূসর, বাতাসে কেমন এক ভারী গন্ধ। জিয়াউদ্দিন সাহেবের চোখে উদ্বেগের ছায়া। সাব্বিরজি তখনও নদীর ধারের ঘটনার ভার সামলাতে পারেননি। জিয়াউদ্দিন সাহেব কেবল বললেন,
আজকের দিনটা নীরবে কাটাও, রাতের দিকে দরজা খুলো না, নদীর দিক থেকে বাতাস আসবে, আর সে বাতাসে এমন কিছু আসবে যা মোটেও শুভ নয়।
কথাগুলো বলে তিনি চলে গেলেন। তার পায়ের শব্দ কিছুটা গিয়ে মিলিয়ে যেতেই পরিবেশ নিস্তব্ধ হয়ে যায়। সারাদিন কিছু ঘটল না, না কোনো অদ্ভুত আওয়াজ, না কোনো ছায়া, কেবল মাঝে মাঝে তসবির দানাগুলো নিজে থেকেই নড়ে উঠছিল। তিনি জানতেন এই শান্তি সত্যিকারের শান্তি নয়, এটা কোনো ঝড়ে রাগের নিস্তব্ধতা। সন্ধ্যা নামতেই হালকা বৃষ্টি পড়তে শুরু করেছে। ঘরের চারিদিকে বাতাসের ঠান্ডা ছোঁয়া, টিমটিমে আলোয় ছায়াগুলো নড়ে উঠছে দেয়ালে। সাব্বিরজি তসবি হাতে বসেছিলেন, তার চোখ আধ খোলা, ঠোঁটে আয়াত। ঘড়ির কাঁটা যখন রাত নয়টার ঘরে পৌঁছাল, তখন হঠাৎই বাতাস থেমে যায়। এমন নিঃশব্দতা নেমে আসে যেন পৃথিবী এক মুহূর্তের জন্য শ্বাস বন্ধ করে ফেলেছে। আর ঠিক তখনই বাইরে কারো দৌড়ানোর শব্দ। প্রথমে মনে হল গ্রামের কেউ হয়তো ঝড়ের আগে কিছু আনতে ছুটছে, কিন্তু সেই দৌড়ানোর শব্দ একঘেয়ে অসম ছন্দে বাজছে। একজনের নয়, তিনজনের পায়ের আওয়াজ, আর তাতে কাঁপছে ভিজে পাতার স্তূপ, যেন কেউ পেছন থেকে মাটি ঘষে টেনে আনছে ভারী কিছু। সাব্বিজি উঠে দাঁড়ালেন, এক হাতে পাশে থাকা লাঠিটা নিলেন, অন্য হাতে তসবি, ধীরে ধীরে জানালার ফাঁক দিয়ে তাকালেন বাইরে। বৃষ্টি ভেজা বাতাসে চাঁদের আলো মিলিয়ে গিয়েছে। কুয়াশার ফাঁকে দেখা গেল একটা মেয়ে দৌড়ে যাচ্ছে রাস্তা ধরে, চুল উঠছে, মুখে আতঙ্ক, জামা ছিঁড়ে ফেটে ঝুলছে। তার পেছনে দুটো ছায়া, অন্ধকারে লম্বা বিকৃত। একজন বলছে, ধর। সাব্বিরজির বুকের ভেতর কেমন হিম হয়ে গেল। তিনি গেট খুলে বাইরে বেরিয়ে গেলেন। মাটিতে পা রাখতেই অনুভব করলেন বাতাসে কেমন এক ধাতব গন্ধ, রক্ত আর মরিচার মিশ্রণ। দূরেই দেখা গেল একজন লোক মেয়েটিকে মাটিতে ফেলে চাপাতি তুলেছে। প্রথম কোপেই আলো নিভে গেল, দ্বিতীয় কোপে বাতাস ভারী হয়ে উঠল, আর তৃতীয় কোপে পরিবেশ যেন ফিকে লাল হয়ে গেল। সাব্বিরজি কাঁপা কাঁপা কণ্ঠে দোয়া পড়তে পড়তে সামনে এগোলেন। মেয়েটা তখন নিস্তেজ, তার গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে, আর লোকটা মাথা নিচু করে বসে আছে তার মুখের ওপর। সাব্বিরজি আতঙ্কে জমে গেলেন। লোকটার মুখ অচেনা, কিন্তু পরনের ধুতি চেনা, ঠিক সেই পিশাচের মতো যাকে গতরাতে আগুনে বিলীন হতে দেখেছিলেন।
লোকটা ধীরে ধীরে সাব্বিচির দিকে হাঁটতে লাগল, মুখে কুৎসিত হাসি, হাতে রক্তে ভেজা মাথা। হাঁটতে হাঁটতে সে কর্কশ কণ্ঠে বলল,
ফিরে এসেছি, তুই ভেবেছিস আগুনে পুড়িয়েছিস আমাকে।
বাতাসে বিকট শব্দ উঠল, সাব্বিচির তসবির দাঁড়া তুলে আয়াত পড়তে শুরু করলেন। তারপর হঠাৎ এক প্রবল বাতাসে নারকেল গাছের মাথা দুলে উঠল, চারপাশে শুধু চাপা ধোঁয়া আর পোড়া মাংসের গন্ধ। লোকটার চিৎকার ভেসে এসে কানে বাজতে লাগল,
আমাকে ছেড়ে দে।
সাব্বিচি হাত উঁচিয়ে ফু দিলেন। সেই মুহূর্তে লোকটার দেহ পুড়তে শুরু করল, আগুনে নয়, কোন অদৃশ্য শক্তির আঘাতে। তার মুখের বিকৃত চেহারা গলে যেতে লাগল, চোখ দুটো ছাই হয়ে মাটিতে পড়ল, কিন্তু রক্তের গন্ধ গেল না। সাব্বিচি পেছনে ফিরলেন, হাঁটতে লাগলেন গেটের দিকে, কিন্তু যত হাঁটছেন তত শুনতে পাচ্ছেন পেছন থেকে একটি মেয়ের কান্না।
তুমি কেন দেরি করলে? তুমি তো পারতে আমাকে বাঁচাতে।
তিনি ঘুরে তাকালেন, সামনে কেউ নেই, কিন্তু কাদামাখা মাটির ওপর ছায়া পড়েছে দুজন মানুষের মতো অবয়বের, একটি পুরুষ অপরটি নারী। ছায়াগুলো ধীরে ধীরে মিশে গেল। ঠিক তখনই ঘরের দিক থেকে একটা কাঁপানো আওয়াজ এল, খাটিয়ার কাঠের ঘর্ষণ। সাপিচি দৌড়ে ভেতরে ঢুকলেন, আলো জ্বলছে না, কেবল সাদা চাদর ঢাকা একটা খাটিয়া, চাদরের নিচে কিছু একটা নড়ছে। তিনি কাছে গিয়ে জানতে চাইলেন, চাদরটা ধীরে ধীরে উঠছে, যেন কেউ নিচ থেকে উঠে বসছে। সাব্বিরজির মুখ শুকিয়ে গেল, চাদর সরতেই দেখা গেল সেই মেয়েটার মাথা, চোখ খোলা, ঠোঁট ফাটা। ঠান্ডা গলায় বলল,
তুমি দেরি করে ফেলেছ, এখন রাত কাঁদবে না, তোমার জন্য জ্বলবে।
আর সেই মুহূর্তে আলো নিভে গেল, আর ঘরের ভেতরে একসাথে শত শত ফিসফিসানি। তসবির দানাগুলো নিজে থেকেই কাঁপতে শুরু করল, বাতাসে ঘূর্ণি উঠল, আর ঘরের দরজা সশব্দে বন্ধ হয়ে গেল। রাত আবার নীরব হল, রক্তের গন্ধে থেমে গেল পৃথিবীর শব্দ। দিনভর আর তেমন কিছু ঘটেনি। সাব্বিরজি তখনও ঘরে নিঃশব্দে বসে, কপালে ঘাম জমেছে বিন্দু বিন্দু, চুপচাপ তসবির তারা ঘুরিয়ে যাচ্ছিলেন। জিয়াউদ্দিন সাহেব তাকে পুঁছিয়ে বললেন,
রাতের পর্দা নামলে এই ঘরে আর বেশিক্ষণ থাকবে না সাব্বির, এই বাতাসে অন্য কিছু ঘুরে বেড়াচ্ছে।
রাতের নীরবতা যখন নামতে শুরু করল, আকাশের শেষ আলো নিভে গিয়ে যখন পুরো এলাকা কালচে অন্ধকারে ঢেকে গেল, ঠিক তখনই ঘরের বাতাস ভারী হয়ে উঠতে লাগল। মেঝেতে কোথা থেকে যেন ধুলোর স্তর উড়ে এসে বিছানার পাশে জমতে লাগল। বাতাসে এক অচেনা গন্ধ, পচা লাশ, আগুনে পোড়া মাংস আর জাফরান মেশানো ধোঁয়ার এক বিকৃত মিশ্রণ। সাব্বিরজি চোখ খুলে তাকাতেই দেখতে পেলেন, তার তসবির দানা আবারও গরম হতে শুরু করেছে, দানাগুলোর মধ্যে হালকা ধোঁয়া উঠছে, আর প্রতিটি দানায় যেন কারো নিঃশ্বাস আটকে গেছে। হঠাৎ ঘরের বাতি নিভে গেল, এক সেকেন্ডের মধ্যেই অন্ধকার পুরো ঘরকে গ্রাস করল। সেই অন্ধকারের ভেতর ভেসে এলো হাসির শব্দ, একটা মেয়েলি কণ্ঠ, কিছু কর্কশ, যেন ঠিক তার কানের পাশে দাঁড়িয়ে ফিসফিস করছে। দরজার কোণে হালকা আলো জ্বলে উঠল, সেখানে দাঁড়িয়ে এক মেয়ে, অর্ধেক শরীর ছায়ায় ঢাকা, অর্ধেক আলোয়, মুখের অর্ধেকটা যেন দগ্ধ, চোখ দুটো লালচে, আর মুখ থেকে কোন একটা তরল গড়িয়ে পড়ছে। সে ধীরে ধীরে হাঁটতে লাগল, তার পায়ের নিচে কাদা আর রক্তের মিশ্রণ চ্যাটচ্যাটে শব্দ তুলছে।
বাবাকে তুই ফিরিয়ে আনতে চেয়েছিলি, তাই না?
তার কণ্ঠে মধুরতার বিষ দুটোই মিশে আছে। সাব্বিরজি স্থির হয়ে বসে আছেন, তসবির দানা শক্ত করে চেপে ধরে আছেন, মুখ থেকে কোনো দোয়া বেরোচ্ছে না, মুখ শুকিয়ে কাঠ। হঠাৎ মেয়েটা হাসল, তারপর হাত বাড়িয়ে দেখালো, তার হাতে একটা নামের ফলক, তাতে খোদাই করা সাব্বিরজির বাবার নাম।
তোর দোয়া আমার কাছে পৌঁছেছে, কিন্তু দেরি হয়ে গেছে।
এই বলে মেয়েটা ধীরে ধীরে ঘরের মাঝখানে ভেসে উঠল, তার পায়ের নিচে মাটি নেই, বরং একদম নিস্তরঙ্গ ভেসে থাকা অবস্থায় তার শরীরটা ঘুরে গেল। হঠাৎ এক মুহূর্তে পুরো ঘরটা ঘূর্ণির মতো ঘুরে উঠল, দেয়ালে থাকা ক্যালেন্ডার ছিঁড়ে বাতাসে ভাসছে, আলমারির কাঁচ ভেঙে গেল, ঘড়ির কাঁটা থেমে গেল তিনটা তিনে, সাব্বিজি তোয়া পড়ে উঠলেন, কিন্তু উচ্চারণটা যেন অসম্পূর্ণ। মেয়েটি তখন এক ভয়ঙ্কর হাসি হেসে তার কণ্ঠে বলল,
এই ঘরটা আমার কবরখানা, সাব্বির তুই তোয়া নয় দাওয়াত দিয়েছিস।
সেই মুহূর্তে দরজার বাইরে থেকে একটা বজ্রের মতো আওয়াজ,
আল হাফিজ, আল কুদ্দুস, বের হ অভিশপ্ত জিন।
দরজা ভেঙে ঢুকলেন জিয়াউদ্দিন সাহেব, তার চোখ লাল, হাতে তেসবি আর একখানা কালো পাথর বসানো আংটি। ঘরের বাতাস কাঁপছে তার উপস্থিতিতে। তিনি মাটিতে তাকিয়ে দেখলেন একটা কালো ছায়া ঘুরটির মতো ঘুরছে সাব্বিজির চারপাশে।
এটা শয়তান জিন,
জিয়াউদ্দিন সাহেব নিচু গলায় বললেন,
তোমার ইমান ভাঙতে ভ্রম সৃষ্টি করছে।
তিনি সাথে সাথে পকেট থেকে একটা ছোট্ট কাঁচের বোতল বের করে ছুড়ে দিলেন। ভেতর থেকে গন্ধ উঠল রুহানি আতর ও কষ্টরোধী কালোজিরার ধোঁয়া। ঘরের ভেতর ধোঁয়া ছড়িয়ে পড়তেই মেয়েটির চেহারা বিকৃত হয়ে উঠল। তার মুখের অর্ধেকটা গলে পড়ছে আর চোখের কোটর থেকে কি একটা বেরোচ্ছে। সে চিৎকার করে উঠল,
তুই জানিস না আমি কার দাসী, সর্দারের দোয়া আমার গায়ে।
জিয়াউদ্দিন সাহেব চোখ বন্ধ করে দোয়া পড়তে শুরু করলেন। হঠাৎ ঘরের ভেতরের বাতাস যেন থেমে গেল, দেয়ালের ওপরকার ছায়াগুলো স্থির আর মেয়েটির শরীরটা মাটিতে ধপ করে পড়ে গেল। সেই সঙ্গে এক অদ্ভুত নীরবতা। জিয়াউদ্দিন সাহেব সাব্বিজির দিকে তাকিয়ে দেখলেন তার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, চোখ স্থির হয়ে আছে ঘরের এক কোণে, সেখানে রাখা পুরনো কাপড়ের ওপর একজন পরিচিত মানুষের কাটা হাত। জিয়াউদ্দিন সাহেব তসবি তুলে সাব্বিজির বুকে রেখে ধীরে ধীরে বললেন,
তুমি যা দেখেছ তা শুধু মায়া না, পরীক্ষা। আল্লাহ যাদের শক্ত ইমান দেন তাদের পরীক্ষাও দিতে হয়।
সাব্বিজি নিঃশব্দে মাথা নোয়ালেন, কিন্তু বাইরে থেকে তখনও একটা হাওয়ার শব্দ আসছিল, যেন কেউ দরজার ওপাশে দাঁড়িয়ে হাসছে মৃদু স্বরে। আর ঘরের ভেতর মেঝের ওপর একটি লেখা ফুটে উঠেছে, সর্দার এখনো জাগেনি।
আমার মৃত বাবার নাম নিয়ে খেলতে শুরু করেছ, ওকে আমি ছাড়ব না।
সাব্বিজির কণ্ঠে সেই কথা উচ্চারিত হতেই জিয়াউদ্দিন সাহেব টের পেয়ে যান এই রাগ স্বাভাবিক নয়, এটা কোনো প্রতিশোধের আগুন নয়, এটা উস্কে দেয়া আগুন। তিনি সাব্বিজির দিকে তাকিয়ে শান্ত অথচ কঠিন স্বরে বলেন,
এখনো সবকিছু ধোঁয়াশায় ঢাকা, কাল রাতে যা ঘটেছে তা সাধারণ কোন জিনের উপদ্রব নয়। শত্রু প্রথমেই মানুষের দুর্বল জায়গায় আঘাত করে। আর সাব্বির, তোমার দুর্বলতা স্পষ্ট, বাবার স্মৃতি আর দেরি হয়ে যাওয়ার যন্ত্রণা। শত্রুকে না চিনে এক পায়ে গেলেই বিপদ, পাঁচ হাত জমি পার হতে গিয়ে চোরাবাড়িতে পড়েছি ওরা, তাহলে নামাজ পড়ার সময়টুকু আর হাতে থাকবে না।
এই কথাগুলো বলেই তিনি সাব্বিজিকে সতর্ক থাকতে বলে চলে যান। জিয়াউদ্দিন সাহেবের চলে যাওয়ার পরও ঘরের ভারী ভাবটা কাটেনি। সারাদিন সাব্বিজির কেটেছে আগের রাতের ঘটনাগুলো ভেবে, সেই মেয়েটার চোখ, বাবার নাম, আর তুমি দেরি করে ফেলেছ এই শব্দগুলো বারবার তার মাথার ভেতর ঘুরছিল। এমন এক অস্থিরতা তার বুকের ভেতর বাসা বেঁধেছিল যা বাইরে থেকে বোঝানো যায় না। মাগরিবের পরের ঘটনা, সেদিন সাব্বিজির যাওয়াটা ছিল পূর্ণ নির্ধারিত, যার জন্য এখানে আসা। গ্রামের একপাশে থাকা একটা বড় বাড়িসহ একজন স্থানীয় ব্যক্তি মানে হোসেন সাহেবের ফ্যাক্টরির সমস্যার জন্য তিনি এই মাল্লাপুরমে এসেছেন, এবং যে কটেজে তিনি উঠেছেন এটা তাদেরই। একজন পরিচিত মানুষের মাধ্যমে কাজটা সাব্বিজির কাছে আসে। পরপর দুদিন যা ঘটে চলেছে তা নিয়ে সাব্বিজি ভীষণ চিন্তায় ছিলেন। আসলে এর ঠিক দুদিন আগে মাল্লাপুরমে এসে হোসেন সাহেবের কাছ থেকে সমস্ত ঘটনা শোনার পর থেকেই সাব্বিজির সাথে এই সমস্ত ঘটে চলেছে। প্রথমে একটি নিকৃষ্ট পিশাচ রাতে তাকে মায়ার ছলে টেনে নিয়ে যায় নদীর ওপর সেই ব্রিজের কাছে, পরে মেয়েকে কুপানোর দৃশ্য, এখন তার মৃত বাবার প্রসঙ্গ টেনে মায়ার জালে বিভ্রান্ত করা। এত বছরে এরকম মায়ার জালে তিনি কখনো জড়াননি, কিন্তু এবার যেন শয়তানের মায়া জাল তাকে অদ্ভুতভাবে জড়িয়ে ফেলেছে। সন্ধ্যা সাতটার দিকে তিনি ফ্যাক্টরিতে ঢোকেন, তবে ফ্যাক্টরির ঘটনায় যাওয়ার পূর্বে হোসেন সাহেব ঠিক কি সমস্যার মধ্যে রয়েছেন এখন সেটা জানা আবশ্যক। মাল্লাপুরম গ্রামের পশ্চিম প্রান্তে নদীর ধারে অবস্থিত হোসেন সাহেবের রাবার ফ্যাক্টরিটা একসময় শুধু তার পরিবারের নয়, গোটা গ্রামের গর্ব ছিল। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মেশিনের শব্দে মুখর থাকত জায়গাটা, শতাধিক মানুষ সেখানে কাজ করত। আর হোসেন সাহেবের নাম উচ্চারণ করলেই মানুষ বলত, ভালো মালিক, আল্লাহ ভীরু মানুষ। কিন্তু সেই স্বাভাবিক জীবনে ভাঙতে শুরু করে এমন এক রাতে, যেদিন প্রথম ফ্যাক্টরির পাহারাদার ছুটে এসে বলে গুদামের ভেতরে কেউ হাঁটছে, অথচ তালা বন্ধ, দরজা খোলার তো প্রশ্নই ওঠে না। প্রথমে কেউ গুরুত্ব দেয়নি, সবাই ভেবেছিল হয়তো কোনো চোর, নয়তো রাতের ক্লান্তিতে চোখের ভুল। কিন্তু পরের সপ্তাহ থেকেই অদ্ভুত ঘটনাগুলো নিয়ম করে ঘটতে থাকে। রাতের শিফটে থাকা শ্রমিকরা জানায়, বন্ধ থাকা ভারী রোলার মেশিন নিজে নিজেই ঘুরে ওঠে, লোহার চাকা ঘষার শব্দে কানে তালা লেগে যায়, অথচ সুইচ বোর্ডে হাত দিলে দেখা যায় সব লাইন বন্ধ। এক রাতে একজন কর্মচারী চিৎকার করে দৌড়ে বেরিয়ে আসে, বলে সে নাকি দেখেছে মেশিনের ভেতর থেকে কালচে হাত বেরিয়ে এসেছে, যেন কেউ ভেতর থেকে ঠেলে বেরোতে চাচ্ছে। হোসেন সাহেব তখনও বিশ্বাস করতে চাননি, তিনি ইমাম সাহেবকে ডেকে দোয়া পড়ান। ফ্যাক্টরিতে কোরআন খতম হয়, কিছুদিন পরিস্থিতি শান্ত থাকে, কিন্তু সেটা ছিল ঝড়ের আগের নীরবতা। এরপর শুরু হয় তার নিজের বাড়িতে সমস্যা। তার স্ত্রী, যিনি কখনোই উচ্চ স্বরে কথা বলতেন না, তিনি হঠাৎ রাতে ঘুমের মধ্যে অচেনা ভাষায় বিড়বিড় করতে শুরু করেন। কখনো কখনো তার গলার স্বর এত ভারী হয়ে ওঠে যে শুনলে মনে হয় এক বৃদ্ধ পুরুষ কথা বলছেন। ছোট ছেলে রাতের বেলা ঘুম ভেঙে ছাদে উঠে দাঁড়িয়ে থাকত, চোখ বড় বড় করে অন্ধকারের দিকে তাকিয়ে বলত,
আপা, কালো মানুষটা আমাকে ডাকছে।
সকালে ছাদের মেঝেতে দেখা যেত নখের আঁচড়ের মতো গভীর দাগ, যেন কেউ লোহার নখ দিয়ে আঁচড় কেটেছে। একদিন হোসেন সাহেব নিজের চোখেই দেখেন রান্নাঘরের মাটিতে রক্তের মতো লাল তরল গড়িয়ে পড়েছে, অথচ কোথাও কোনো কাটা কিছু নেই, কোনো পশু নেই। সেই তরলের গন্ধ ছিল পচা আর তীব্র, মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। সেদিন থেকেই তার বুকের ভেতর ভয় স্থায়ীভাবে বাসা বাঁধে। সবচেয়ে ভয়াবহ ঘটনাটা ঘটে এক বৃহস্পতিবার রাতে। ফ্যাক্টরির ভেতর এক অভিজ্ঞ শ্রমিক হঠাৎ আগুনে ঝলসে মারা যায়। আশ্চর্যের বিষয়, চারিদিকে আগুনের কোনো চিহ্ন নেই, কাপড় পুড়েছে, শরীর পুড়েছে, কিন্তু আশেপাশের সবকিছু অক্ষত, যেন আগুনটা শুধু তাকে বেছে নিয়েছিল। সেই ঘটনার পরে গ্রামে গুজব ছড়িয়ে পড়ে, হোসেন সাহেবের ফ্যাক্টরিতে শয়তান জিনের আস্তানা তৈরি হয়েছে। এরপর থেকে দুর্ভোগ বাড়তে থাকে বহু গুণে। ফ্যাক্টরির অর্ডার বাতিল হয়, মেশিন বারবার নষ্ট হয়, কেউ কাজ করতে চায় না। তাতে হোসেন সাহেব নিজে পাহারা দিতে গেলে শুনতে পান ছাদের উপর ভারী কিছু হাঁটছে, আর কখনো কখনো স্পষ্ট কণ্ঠে কেউ বলে ওঠে, সব ছেড়ে দে, নাহলে তোর রক্তই হবে শেষ চুক্তি। সেই কণ্ঠস্বর মানুষের ছিল না, খুব পরিষ্কার, খুব ঠান্ডা, অথচ অদ্ভুত ভাবে কাছের। এক রাতে তিনি দেখেন তার বড় মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলছে। কাছে গিয়ে ডাকতেই মেয়েটা ঘুরে তাকায়, চোখ দুটো তখন সম্পূর্ণ কালো, পলক নেই। সে শুধু বলে, ও বলেছে এই বাড়ি তার। সেই মুহূর্তে হোসেন সাহেব বুঝে যান এটা কোনো সাধারণ জিন নয়, যে শুধু ভয় দেখায় না, ধীরে ধীরে মানুষের জীবন, সম্মান, বিশ্বাস সবকিছু ভেঙে দেয়। তিনি বহু জায়গায় দৌড়ান, কেউ তাবিজ দেয়, কেউ ঝাড়ফুঁক করে, কেউ বলে জায়গা ছেড়ে চলে যেতে। কিন্তু যেদিন তিনি পরিবার নিয়ে অন্যত্র যান, সেদিনই তার গাড়ির ব্রেক অকেজো হয়ে যায়, আর বাড়ির মূল দরজার সামনে কালো ছাই দিয়ে আঁকা অদ্ভুত সব চিহ্ন দেখতে পান, যেন কেউ বলে দিচ্ছে পালানোর পথ নেই। এই অসহায় অবস্থার মধ্যেই তার মনে পড়ে এক পুরনো পরিচিত মানুষের কথা, একজন লোক যিনি একসময় ব্যাঙ্গালোরের একটা ঘটনায় সাব্বিরজির কাছে নিজের চোখ দেখিয়েছিলেন। সেই লোক মাল্লাপুরমে এসে হোসেন সাহেবকে স্পষ্ট করে বলেন,
এটা কোনো গ্রাম্য ভূত বা সাধারণ জিনের কাজ নয়, এটা একটা শয়তানের উত্থান, এর মোকাবেলাও করতে হবে নিয়ম মেনে, এখানে সাহসের সাথে জ্ঞানেরও প্রয়োজন।
অনেক দ্বিধা, ভয় আর সংশয়ের পর হোসেন সাহেব শেষ ভরসা হিসেবে সাব্বিরজির সাথে যোগাযোগ করেন। ফোনে নিজের কণ্ঠ চিনতেই পারেননি, এতটাই ভেঙে পড়েছিলেন। তিনি শুধু বলেছিলেন,
আমার পরিবার আর আমার রুজি দুটোই শেষ হয়ে গেছে। আপনি না এলে হয় আমি পাগল হব, নয়তো কেউ লাশ হবে। সেই ডাকে সাড়া দিয়েই সাব্বিরজি মল্লাপুরমে আসেন। আসার পূর্বে তখনও জানতেন না যে এখানে এসে তিনি নিজেই শয়তান জিনের সর্দারের সবচেয়ে ভয়ঙ্কর মায়াজালে আটকে পড়বেন। যাই হোক, মূল ঘটনায় ফিরি। সেদিন সন্ধ্যায় সাব্বিরজি হোসেন সাহেবের ফ্যাক্টরিতে যান, কিন্তু ফ্যাক্টরিতে প্রবেশ করতেই তার ভেতরে অদ্ভুত এক তাড়াহুড়ো কাজ করতে শুরু করে। বুকের মধ্যে কেমন একটা চাপ, যেন অদৃশ্য কেউ বারবার বলছে এখান থেকে বেরিয়ে যা। সব লাইট জ্বলছিল, মেশিনগুলো নিস্তব্ধ। হঠাৎ করেই দূরের দিক থেকে লাইট টিপতে শুরু করে, একটা তারপর আরেকটা। সাব্বিরজি হতচকিত হয়ে পড়েন। তিনি জানতেন ফ্যাক্টরির আলো সাধারণত একটাই লিভারে চলে, একটা একটা করে নিভে যাওয়ার কথা নয়। কিছু বুঝে ওঠার আগেই তার মাথার উপরকার লাইটটাও নিভে যায়, চারপাশ গাঢ় অন্ধকারে ডুবে যায়। ঠিক তখনই মেঝেতে জলের মতো শব্দ শোনা যায়, খুব অল্প কিন্তু পরিষ্কার, যেন কোথাও থেকে জল গড়িয়ে পড়ছে। সেই নিরবতার মধ্যেই হঠাৎ ধাম করে একটি মেশিন চালু হয়ে যায়। কর্কশ শব্দে সাব্বিরজি আঁতকে ওঠেন, হাত থেকে তেজবিটি মেঝেতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে সেটিকে তুলে আঙুলের সাথে পেঁচিয়ে নেন। শব্দটা আসছিল ডান দিক থেকে, প্রায় 20 মিটার দূরে। তিনি তাড়াতাড়ি পকেট থেকে ফোন বের করে আলো চালান। আলো পড়তেই দেখা যায় চারিদিক ধোঁয়ায় আচ্ছন্ন। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটি চাপা শব্দ আসে। ডান দিকে এক কদম এগিয়ে বাঁ কাঁধের দিকে তাকাতেই সাব্বিরজি তাকে দেখেন। বিশাল এক রক্তাক্ত মুখ, নাকের মাঝখানে গভীর ক্ষত, যেন কেউ ছুরি ঢুকিয়ে ছিঁড়ে বের করেছে। চোখ দুটো ফাঁকা, অথচ সরাসরি তার দিকে তাকিয়ে আছে। সেই দৃশ্য দেখা মাত্রই সাব্বিরজির মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে আসে, পা অবশ হয়ে যায়। তিনি মেঝেতে লুকিয়ে পড়েন, বুক ধরফর করতে থাকে, শ্বাস আটকে আসে। দোয়া পড়ার চেষ্টা করেন কিন্তু কিছুই মনে পড়ে না, মাথা ফাঁকা। তিনি শুধু জোরে জোরে শ্বাস নিতে নিতে অন্ধকারে হাতড়ে বেরোনোর পথ খুঁজতে থাকেন। মেশিনগুলোর মাঝখানে দুই পাশে চলাচলের রাস্তা। দৌড় দিতে গিয়ে অন্ধকারে প্রচণ্ড জোরে কিছু একটা সাথে ধাক্কা খেয়ে তিনি পড়ে যান। সঙ্গে সঙ্গে মানুষের চেঁচামেচি আর্তনাদের শব্দ কানে আসে। খুঁড়িয়ে উঠে দাঁড়াতেই দেখেন মেশিনগুলোর ওপর লাল আলো জ্বলছে, চারপাশ লাল আভায় ভরে গেছে। সাব্বিরজি জানতেন এটা তীব্র মায়া, কিন্তু সেই মুহূর্তে বোধ কাজ করেনি। সামনে একজন লোক দাঁড়িয়ে, দুই হাতে বালতি। সাব্বিরজির চোখ আটকে যায় লোকটির হাতে, ওইটুকু দেখায় তার জন্য যথেষ্ট ছিল। তিনি চোখ বন্ধ করে আর্তনাদ করতে থাকেন। বলেছিলেন নিজেরই মনে নেই, কানে তখন শুধু মেশিন চলার তীব্র শব্দ। হঠাৎ শব্দ থেমে যায়, তারপর শাটার খোলার আওয়াজ। সাব্বিরজি তখনও চোখ বন্ধ করে আছেন। ঠিক তখনই কানে ভেসে আসে এক ঠান্ডা কণ্ঠ, চোখ খুলো না সাব্বির, এখন খুললে আর ফিরতে পারবে না। সেই মুহূর্তে তার ভেতরে এক ভয়ঙ্কর উপলব্ধি জন্ম নেয়, এটা আর কোনো ফ্যাক্টরি নয়, এটা শয়তান জিনের তৈরি করা আরেকটি মায়ার ফাঁদ। আর সাব্বিরজি জিয়াউদ্দিন সাহেবের সাবধান বাণী উপেক্ষা করেই ধীরে ধীরে সেই ফাঁদের একেবারে কেন্দ্রে ঢুকে পড়েছেন। শয়তানটা তখন অন্ধকারের ভেতর থেকে কথা বলছিল, কণ্ঠটা ঠান্ডা, তাচ্ছিল্যে ভরা। চোখ বন্ধ করে রাখছিস, কি লাভ? শব্দটা সাব্বিরজির কানের খুব কাছে, এত কাছে যে নিঃশ্বাসের গরম ভাবটা পর্যন্ত টের পাওয়া যাচ্ছিল। আবারও বলে ওঠে,
শোন, ওই যে দেখ, এটা কি জিনিস?
তারপর কচকচানোর মতো একটা বিকট শব্দ, যেন ভেজা মাংস দু হাতে চেপে ধরা হয়েছে। শব্দটা সাব্বিরজির বুকের ভেতর আঁচড়ে পড়ে। অন্ধকারের ভেতর সেই কণ্ঠ আবারও বিশ্রীভাবে হাসে,
চিনতে পারছিস না? এটা তোর আপন জনের মগজ।
সাব্বিরজির শরীর থরথর করে কাঁপতে থাকে। চোখ বন্ধ করেই তিনি টের পান চারপাশের বাতাস ঘন হয়ে আসছে। শয়তানটা কয়েক মুহূর্ত চুপ থেকে পুনরায় বলে, এবার যেন নিজের সাথে নিজে কথা বলছে,
আরে ধুর, এ আমি আবার কোন লাশ কাটছি? ও মাথাটা আমার গুলিয়ে যাচ্ছে, শরীরে আর আছে কি?
হঠাৎ কণ্ঠে ভান করা বিভ্রান্তি,
তাহলে এটা কার লাশ?
কথাগুলো এলোমেলো, কিন্তু উদ্দেশ্য স্পষ্ট। সাব্বিরজির মাথার ভেতর ভাঙন ধরানো। সে বলতে থাকে,
কোথা থেকে যে এত লাশ ধরে আনি, বুড়া হয়ে গেছি।
এসব বলতে বলতে এই শয়তানটা উঠে দাঁড়ায়। সাব্বিরজি বুঝতে পারেন সে হাঁটছে। প্রতিটা পায়ের শব্দ ধীরে ধীরে কাছে আসছে। বুকের ভেতরটা হিম হয়ে আসছিল। ঠিক সামনে এসে থপ করে কিছু একটা ফেলে দেয়। এনে কণ্ঠে একটা বিকৃত উল্লাস। এই মাঝে সাব্বিরজির অবচেতন মন টের পায় আর একটা উপস্থিতির। বাতাসের ভার বদলে যায়। সেই অশুভ কণ্ঠ হঠাৎই যেন দূরে সরে যেতে থাকে। শয়তানটা চলে গেছে এটা স্পষ্ট। সাব্বিরজি তখনও দাঁড়াতে পারেনি। প্রায় ভেঙে পড়ার মতো অবস্থায় শরীর এতটাই কাঁপছিল যে সামান্য ছোঁয়াতেই পড়ে যেতেন। ঠিক তখনই জিয়াউদ্দিন সাহেব পেছন থেকে এসে তাকে ধরে ফেলেন, তার কানে কানে দোয়া পড়েন। কিন্তু সাব্বিরজির মুখ দিয়ে কোনো দোয়া বেরোচ্ছিল না। মাথা সম্পূর্ণ ফাঁকা। কখন যে তিনি অজ্ঞান হয়ে ঘুমিয়ে পড়েন নিজেও টের পাননি। ফোনের শব্দে তার ঘুম ভাঙে। দেখেন তিনি ঘরেই শুয়ে আছেন। তবে কি স্বপ্ন, নাকি জিয়াউদ্দিন সাহেব তাকে এখানে নিয়ে এসেছেন? চোখ খুলে প্রথমে চারপাশে তাকান, সব কি ঠিক আছে? ধীরে ধীরে ঘর থেকে বেরোতেই মেঝেতে কিছু একটায় তার চোখ পড়ে। মাটির কণা, বালু কণা, ছেঁড়া জিনিস। তিনি বসে ভালো করে দেখেন, সাদা কাপড়ের টুকরা। কিন্তু ঠিক সেটা সাদা নয়। বহুদিন কবরে থাকা কাফনের কাপড় যেমন হয় ঠিক তেমন খয়েরি বাদামি, মাঝখান দিয়ে ফাটা। হাত দিয়ে তুলতেই বুঝে যান এটা ভারী, অস্বাভাবিক ভারী। বুকের ভেতর ধুক করে ওঠে। সেই মুহূর্তেই ভয়ঙ্কর একটা চিন্তা মাথায় ঢুকে পড়ে, এটা কার কাফনের কাপড়? ঠিক তখনই জিয়াউদ্দিন সাহেব এগিয়ে এসে টুকরাটা হাত থেকে কেড়ে নিয়ে বলেন,
যা ভাবছ তা নয় সাব্বির।
কিন্তু সাব্বিরজি আর নিজেকে সামলাতে পারেন না। তার কণ্ঠ ভেঙে যায়। মল্লাপুরমের এই ঝামেলা পরপর এত কঠিন হয়ে যাচ্ছে কেন? কি হচ্ছে সব, কেন হচ্ছে? জিয়াউদ্দিন সাহেব গম্ভীর স্বরে বলেন,
তুমি এখন বুঝছো না। মল্লাপুরম ফ্যাক্টরি, কটেজ, ব্রিজ, এ একজনের কাজ। কিছুদিন আগেই তোমাকে বলেছিলাম কেউ তোমার পেছনে নজর রাখছে। এখন ধীরে ধীরে তা পরিষ্কার হচ্ছে।
কেন? সাব্বিরজি প্রশ্ন করেন। জিয়াউদ্দিন সাহেব জানান যে কারণ জানতে আরেকটু অপেক্ষা করতে হবে। কেন সে তাকে টানছে সেটা বুঝতে হবে। ঠিক তখনই সাব্বিরজির মাথায় নামের ফলকের কথাটা ঝড়ের মতো আসে।
আর কবরের নামের ফলক এখানে কি করে এলো? কোথা থেকে এলো? কেরালা, কলকাতা, এটা কি সম্ভব?
জিয়াউদ্দিন সাহেব গম্ভীর স্বরে বলেন,
এটা ফাঁদ। মাটির কণা বাইরে থেকে এনে ফেলাও সম্ভব। নামের ফলক দেখিয়ে তোমাকে বিভ্রান্ত করেছে।
এও জানান যে সাব্বিরজি এই মুহূর্তে দুর্বল, মাথার ভেতর কিছু নেই। এই অবস্থায় ধৈর্য হারালেই শয়তানের ফাঁদে পড়বেন। কিন্তু সাব্বিরজি শোনেন না। ভেতরের আগুন আর ভয় একসাথে তাকে গ্রাস করছিল। তিনি দ্রুত ফ্রেশ হয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন। মাগরিবের আজান তখন ভেসে আসে আর সাব্বিরজি রওনা দেন ঠিক সেই দিকেই যেদিকে শয়তানটা তাকে নিতে চাইছিল। গ্রামের ভেতরে ঢোকার রাস্তা পেরিয়ে যখন সাব্বিরজির সামনে এসে দাঁড়ালেন, তখন চারপাশে অদ্ভুত এক নিস্তব্ধতা। মূল সড়কটা নদীর গা ঘেঁষে চলে গেছে আর সেখান থেকে সরু মেঠো পথগুলো নেমে গেছে একেবারে সোজা। ডান দিকে একের পর এক পুরনো বাড়ি, সবই সুপারি আর ঝোপঝাড়ে ঢাকা। পাঁচ ফুট চওড়া সেই মেঠো পথে হাঁটছিলেন সাব্বিরজি, অথচ আশেপাশে একজন মানুষও চোখে পড়ল না। সামনে হোসেন সাহেবের বাড়ি, তারপর একটা বড় পুকুর, সব পেরিয়ে শেষে সেই ফ্যাক্টরি। বিশাল জায়গা জুড়ে একটা মাত্র দোচালা গোডাউনের ঘর। দুই পাশে জঙ্গল ঘেরা রাস্তার শেষ মাথায় পুকুরের ধার ঘেঁষে হাঁটতে হাঁটতে হঠাৎ তার মনে হল শত শত চোখ তাকে দেখছে। পেছনে ফিরে তাকাতেই জঙ্গলের ভেতরে লিকলিকে ছায়ার মতো পিশাচদের নড়াচড়া টের পেলেন তিনি। চারপাশের গাছগাছালি থেকে তীব্র দৃষ্টিতে কেউ তাকিয়ে আছে, এই অনুভূতিটাই শরীরে কাঁটা দেয়। মাথার ওপর ডালপালার মরমর ভেঙে পড়ার আওয়াজ আর মনে হল চারিদিকে ধীরে ধীরে কালো হয়ে আসছে। ভয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে হোসেন সাহেবের কথা অনুযায়ী ফ্যাক্টরির পেছনে তাদের পারিবারিক কবরস্থানের দিকে সাব্বিরজি দ্রুত এগোতে লাগলেন। ঢোকার রাস্তা থেকে 40 কদম আগে ফোনের ফ্ল্যাশ চালিয়ে প্রথমে কবরগুলো দেখতে শুরু করলেন। সবকিছু একেবারে ঠিকঠাক আছে, কোথাও কোনো ওলট পালট কিছু নেই। তিনি বুঝে যান জিয়াউদ্দিন সাহেব ঠিকই বলেছেন, এটা একটা ফাঁদ। কিন্তু কিসের ফাঁদ? আর কেন তাকে ঠিক এইখানেই টেনে আনা হল? কেন তাকেই নিশানা করা হচ্ছে বা হাতিয়ার বানানো হচ্ছে? এই প্রশ্নগুলো কোনো উত্তর মাথায় ছিল না তার। তাড়াতাড়ি সাব্বিরজি ফ্যাক্টরির ভেতর ঢুকে জিয়াউদ্দিন সাহেবকে স্মরণ করেন। উনি এসে শান্ত গলায় বলেন,
এবার বুঝছ তো, ইমান যাদের নেই তারা কবরস্থানে ঢুকতে পারে না। তুমি রাগের তেজ দেখিয়ে এখানে চলে এসেছ, ওরা সুযোগ নিতে চেয়েছিল। দেখো সবদিকে শয়তানের দল তোমাকেই লক্ষ্য করছে। ঘরে যাও, সাবধানে থেকো, ওরা তোমাকে ফাঁদে ফেলতে চাইছে। চিন্তা করো না, আমি বুঝে নেব ইনশাল্লাহ।
জিয়াউদ্দিন সাহেব চলে যাওয়ার পরও সাব্বিরজি খানিকক্ষণ ফ্যাক্টরির ভেতর দাঁড়িয়ে রইলেন। বুঝতে পারছিলেন এক সময় এখানে ভিটা ছিল, এখন যা ভেঙে তার উপরে এই ফ্যাক্টরি উঠেছে। আসলে কি হচ্ছে এখানে সেটা এখনো বোধের বাইরে। চারপাশের গাছগাছালির ওপর অসংখ্য পিশাচের আনাগোনা তখন স্পষ্ট। তাহলে কি আগে সেই পিশাচের সাথে তার সংঘর্ষই এর কারণ, নাকি এদের কোনো সর্দার কোনো নেতা আছে যার নজরে তিনি পড়ে গেছেন? মাথার ভেতর কিলবিল করতে লাগলো প্রশ্নগুলো। রাত বাড়তে থাকল, মানুষের কোনো শব্দ নেই। চারিদিকে ঘন জঙ্গলে এমনভাবে অন্ধকার নেমে এলো যে মনে হল এই জায়গায় আলো বলে আদৌ কোনোদিন কিছু ছিল না, অথচ চাঁদের আলো ঠিকমতো পড়তেই জায়গাটার রূপ একেবারে বদলে গেল। গাছের ফাঁক গলে আলো এমনভাবে নেমে এলো মনে হয় কেউ যেন কুদরতি আলো ঢেলে দিয়েছে চারপাশে। কিন্তু রাত 11টার দিকে সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। ফ্যাক্টরির চারপাশ ফাঁকা, চারিদিকে কোনো শব্দ নেই। অদ্ভুত ব্যাপার হল ফ্যাক্টরির ভেন্টিলেটর সিলিংয়েও জানালা ছিল না, ফলে চাঁদের আলো ঢোকার একমাত্র পথ সামনের শাটার দরজা, যা যদি খোলা থাকে তখন। সাব্বিরজি পরিস্থিতির অস্তিত্ব বুঝতে পেরে কটেজে ফিরে যান। রাত তখন গভীর, হঠাৎই তার কানে এলো পুকুর ঘাটের দিক থেকে জলে কিছু দাপাদাপি করছে, জলের ভেতর কেউ যেন নড়াচড়া করছে। শব্দটা স্পষ্ট, চাঁদের আলো নেই, আকাশ ঢেকে গেছে কালো মেঘে, চারপাশ ঘুটঘুটে অন্ধকার, দূরে মেঘের গর্জন শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছিল তুফান আসছে। দরজা খুলে বাইরে বেরোতেই ঠান্ডা বাতাস গায়ে এসে লাগল। পুকুর পাড়ের দিকে এগোতেই তিনি স্পষ্ট দেখতে পেলেন জল থেকে কেউ উঠে আসছে, ভেজা শরীর টেনে তোলার মতো শব্দ। ঠিক তখনই এক ঝলক বিদ্যুৎ আকাশ চির নামল, আর সেই আলোয় সাব্বিরজি দেখলেন একটা ছায়া মূর্তি। ফোনের ফ্ল্যাশ চালিয়ে সামনে তাকাতেই দৃশ্যটা আরো স্পষ্ট হল, একজন স্বাস্থ্যবান লোক ভেজা শরীর পুকুর পাড়ে উপুর হয়ে কিছু একটা করছে। সাব্বিরজি প্রশ্ন করলেন লোকটাকে, কিন্তু লোকটা কোনো উত্তর দিল না, শুধু অদ্ভুত ভাবে সে বমি করতে লাগল। তার মাথায় তখন কোনো আয়াত আসছিল না, কেন জানি না একা দাঁড়িয়ে থাকার ভয়টা হঠাৎ করেই চেপে বসেছিল। হঠাৎ লোকটা উঠে বসে, বিকট শব্দ করে মুহূর্তের মধ্যেই মাটিতে পড়ে যায়। অজান্তেই ভয়ে চিৎকার বেরিয়ে আসে সাব্বিরজির, ফোনটা হাত থেকে ছিটকে পড়ে যায়, শরীরের লোম খাড়া হয়ে ওঠে। আচমকাই লোকটা দৌড় দিল, পাশ কাটিয়ে যাওয়ার সময় বাতাসে এক তীব্র পচা গন্ধ ছড়িয়ে পড়ল। সেই গন্ধে সাব্বিরজির মাথা ঝিমঝিম করে ওঠে, আর তখনই তার ভেতরে এক অদ্ভুত জেদ কাজ করে। এই শয়তানটাকে ধরতেই হবে, তিনি দৌড় দেন তার পেছনে, গলা ফাটিয়ে চিৎকার করেন, সাহস থাকলে তারা। ওই যে, ওটা কোনো সাধারণ মানুষ ছিল না, সেটা তো পরিষ্কার। শয়তান পিশাচটা ক্যাঁ ক্যাঁ করে অমানসিক শব্দ করতে করতে দৌড়াচ্ছিল, আর সাব্বিরজি পেছন পেছন ছুটছিলেন। হঠাৎ এক জায়গায় এসে তিনি থমকে যান, চারপাশে কেউ নেই। সামনে সেই নদী, নিজ জমির ধারে নদীর পাড় ঘেঁষা ব্রিজের পাশেই সেই জায়গা। বুকের ভেতর তখনও দম বন্ধ করা আতঙ্কটা লাফাচ্ছিল। সাব্বিরজি দেখেন কোথায় সেই পিশাচ। পাড়ের ঘাসের ওপর তখন একটা বিশাল গরু মাটিতে দাপাদাপি করছে, তার বুকটা কেমন করে উঠল, মনে হল ওই পিশাচটাই যেন গরুটার পেট ফাঁক করেছে। এই ভাবনাটা মাথায় আসতেই সাব্বিরজি ওদিকে এগোতে শুরু করলেন, গলা কাঁপছিল, তবু বলতে লাগলেন, কে?
সামনে আয়,
ঠিক তখনই বাতাস চিরে মানুষের আর্তনাদ ভেসে এল। সাব্বিচি তাকিয়ে দেখেন আচমকায় পাড়ের পাশে শুকনো নারকেল পাতার গাঁদার ভেতর দাও দাও করে আগুন জ্বলতে শুরু করেছে। গাঁদার সামনে মুখ হাঁ করে দাঁড়িয়ে আছে সেই পিশাচ। আগুনের আলোয় দাঁড়িয়ে থাকা অবয়বটাকে তার হঠাৎ চেনা লাগল। ভয় আর বিস্ময় একসাথে চেপে ধরল তাকে। বুক ভরে শ্বাস নিয়ে সাব্বিচি জিজ্ঞেস করলেন লোকটাকে। তখন লোকটা ধীরে ধীরে তার দিকে ঘুরে তাকায়। পরনে শুধু লুঙ্গি, খালি শরীর, হাতে চকচকে কিছু একটা। আর সেই আলোতেই সাব্বিচি তাকাতেই যে ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে পেলেন তা তার মাথার ভেতরে আঘাত করল। চারপাশে আর কিছুই নেই, শুধু ওই অবয়বটাই বারবার চোখে পড়ছে। তিনি দেখলেন সেই অবয়ব নিজের মুখে হাত ঢুকিয়ে কিছু একটা টেনে বের করছে, অথচ মুখে পৈশাচিক হাসি। দৌড়তে দৌড়াতে একসময় বাঁক ঘুরে আবারও চরের মধ্যে এসে পড়েন। সামনে নদীর ধার, জঙ্গল, দূরে ওই অবয়ব আবার আগুন ধরাচ্ছে। কাছে এসে দেখলেন জঙ্গলের ফাঁকে কেউ দাঁড়িয়ে আছে। তখনই পিছন থেকে জিয়াউদ্দিন সাহেবের কণ্ঠ ভেসে এলো, জোরে চিৎকার করে তাকে সরে যেতে বলছেন। ঠিক তখনই সাব্বিরজির নাকে এসে লাগে তীব্র কেরোসিনের গন্ধ। মাটি থেকে, বাতাস থেকে, এমনকি নিজের শরীর থেকেও কেরোসিনের গন্ধ আসছে। সবকিছু যেন তেলে ভেজানো। এদিকে গাছের আড়াল থেকে শয়তানটা বেরিয়ে এলো, হাতে জ্বলন্ত কাঠি, হুট করে আগুন ধরিয়ে দেয়। সেই আলোতেই সাব্বিরজি আবারও স্পষ্ট দেখলেন তাকে। আগুন সাব্বিরজিকে স্পর্শ করার আগেই জিয়াউদ্দিন সাহেব ঝাঁপিয়ে পড়ে সাব্বিরজির কাপড় টেনে ধরে তাকে দ্রুত নদীতে ফেলে দেয়, যাতে শরীরে পানি লেগে তেল ধুয়ে যায়। ঝাপসা চোখে সাব্বিরজি উঠতে চাইলে জিয়াউদ্দিন সাহেব তাকে তুলে ধরলেন। ততক্ষণে ঝড় উঠে গেছে, ঝোড়ো বাতাস, বৃষ্টির আঘাত। সেই ঝড়ের মধ্যেই দুজনে হেঁটে হেঁটে কটেজে ফিরলেন। সাব্বিরজি বুঝতেই পারছিলেন না নিজের শরীরের ওপর তার কতটুকু নিয়ন্ত্রণ আছে। পথে জিয়াউদ্দিন সাহেব তাকে বললেন, এই ঘটনার সঙ্গে হয়তো হোসেন সাহেবের বংশের গভীর যোগসূত্র আছে। এই এলাকায় তাদের জন্মেরও আগে এই সত্তার বিচরণ ছিল। সে পিশাচ জিনের সর্দার, কিন্তু সে যে রূপে সামনে আসছে তা কোনো পুরনো প্রতিশোধের অংশ, যার সবটা এখনো স্পষ্ট নয়। সে এই সময়টা বেছে নিয়েছে যখন সাব্বিরজি প্রায় সাধারণ মানুষের মতো দুর্বল, আর সাব্বিরজির আপনজনের রূপ নেওয়াটাই তার সবচেয়ে বড় ঢাল। বাড়ি পৌঁছে জিয়াউদ্দিন সাহেব জানালেন, দিনে কিছু হবে না, কিন্তু রাতের জন্য প্রস্তুত থাকতে হবে। পাঁচ দিন এইভাবে কেটে গেল। প্রতি রাতে টিনের চালে শব্দ, কান্নার আওয়াজ, সব পিশাচদের বাহিনী। জিয়াউদ্দিন সাহেব সেগুলো সামলালেও তাদের সর্দার সামনে আসছিল না। সমাধান না হওয়ায় সাব্বিরজির মধ্যে অস্থিরতা বাড়তে লাগল। একসময় জিয়াউদ্দিন সাহেব তাকে জানালেন, এই শত্রুতার শিকড় হোসেন সাহেবের বংশের এক পুরনো হত্যাকাণ্ডে। ফ্যাক্টরির পাশে যে ছোট ঢিবিটা আছে সেখানেই একসময় হত্যা করা হয়েছিল, আর সেই বদনাম চাপানো হয়েছিল অন্যের ঘাড়ে। শেষ পর্যন্ত জিয়াউদ্দিন সাহেব সিদ্ধান্ত নিলেন এই জায়গা থেকে আগে সরে যেতে হবে। সকালে চলে যাওয়ার কথা ঠিক হল, আর পাহারার ব্যবস্থাও বদলানোর কথা জানিয়ে জিয়াউদ্দিন সাহেব সেদিনের মতো চলে যেতে চাইলে সাব্বিরজি তাকে থামিয়ে দিয়ে বললেন, পাহারা দিতে হবে না, বিশ্রাম নিতে পারেন। সেই কথা শুনে কিছু না বলেই চলে যান জিয়াউদ্দিন। রাত তখন একটার বেশি পেরিয়ে গেছে। চারপাশে ঝিঁচি পোকার একটানা শব্দ, যেন অন্ধকার নিজেই ফিস ফিস করে কথা বলছে। হঠাৎ দূর থেকে কুকুর যেভাবে জল খায় সেরকম গড়গড় করে জল খাওয়ার শব্দ ভেসে আসে, তার সাথে মুখে কচকচ করে কিছু চেবানোর আওয়াজ। ঠিক তখনই সাব্বিরজি শুনলেন ডাকা হচ্ছে তাকে বাবার গলায়। ডাক শোনা মাত্রই সাব্বিরজি ঘর থেকে বেরিয়ে পড়েন। তার মনে তখন একটাই ভাব, জিয়াউদ্দিন সাহেব আছেন, এর চেয়ে বেশি নিরাপদ আর কোনো কিছু হতে পারে না। উঠোন পেরিয়ে তিনি পুকুর পাড়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়েন। চাঁদের আলোয় তিনি দেখতে পান তার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে এক অবয়ব, বাবার রূপে। তার কোলে এক মেয়ের নিথর দেহ, মুখ নামিয়ে সে কিছু একটা চিবোচ্ছে। সাব্বিরজির শরীর ঠান্ডা হয়ে আসে। মাটিতে ছড়িয়ে থাকে একটা তরল জিনিস থেকে দুর্গন্ধ উঠছিল, সেই গন্ধে তার শরীর যেন অবশ হয়ে আসতে চাইছিল। কোন রকমে চোখ তুলে দেখতে পেলেন ওই অবয়বের পা বাবার পায়ের মতোই, তার মুখ স্থির। সে ঘুরে তাকিয়ে বলল, সাব্বির, তুই মরা মানুষের তেলের ওপর গড়াগড়ি দিচ্ছিস কেন? বলতে বলতে সে তার হাত থেকে কিছু একটা এগিয়ে দিতে চাইল, কিন্তু সেই তরলের গন্ধে সাব্বিরজির শরীর আর নড়ছিল না। শরীর জমে যাচ্ছে, চোখ শুধু দৃশ্য দেখছে। তার সামনে শয়তানটা মেয়েটার লাশ টেনে হিঁচড়ে নিয়ে গেল। দেহটা পুতুলের মতো করে ছুটে আসছিল। উঠোনের পাশে ছোট্ট পরিত্যক্ত ভিটাটির কাছে গিয়ে সে লাশটাকে একটা নারকেল গুড়ির সঙ্গে ঝুলিয়ে দিয়ে বলল,
এই ভিটায় হোসেনের চাচা থাকত জানিস, পাঁচজন মিলে বালিশ চাপা দিয়েছিল জমির লোভে, এমনকি হোসেনের দাদিও জানত কিন্তু প্রতিবাদ করেনি।
কথা বলতে বলতেই সেই লাশ কাটতে শুরু করে সে। সাব্বিরজি তখন অবশ হয়ে আছেন, চোখ সরাতে পারছেন না। তিনি শুধু বুঝতে পারছিলেন অবয়বটি যা বলছে তা সবকিছু তিনি দেখছেন স্মৃতি থেকে। তারপর হেসে বলল,
ভয় পাচ্ছিস কেন সাব্বির, চল তোকে তোর দাদাকে দেখাই।
বলতে বলতে সেই সাব্বিরজির হাত ধরে পিশাচটি নিয়ে যেতে থাকে। আধঘুম আধজাগরণের মধ্যে সাব্বিরজি নিজেকে পেলেন হোসেন সাহেবের কবরস্থানের সামনে। দেখতে পেলেন পুরনো কবরের পাশে মাটি খোঁড়া। শয়তানটা তখন লাশটার পেটের দিকে ঝুঁকে জঘন্যভাবে খেতে শুরু করেছে। হঠাৎই সে উঠে দাঁড়িয়ে বলল,
দাঁড়া তোকে একটা জিনিস দেখাই।
এই বলে কবরের ভেতরে হাত ঢুকিয়ে কিছু একটা তুলে আনল।
এ দেখ হাত।
আবার মাটি হাতড়ে বলল,
এ দেখ খুলি।
সাব্বিরজি চোখ দিয়ে তখন অঝরে অশ্রু বর্ষণ করতে শুরু করেছেন। তিনি বুঝতে পারছিলেন যে তিনি কাঁদছেন কিন্তু শব্দ হচ্ছে না। ঠিক তখনই সেই সত্তা কুকুরের মতো চার হাত পায়ে হেঁটে আবার তার কাছে আসে।
ভয় লাগলে এটা দিয়ে নিজের গলা কেটে নিস,
কিছু একটা ধরিয়ে দেয় তার হাতে লোহার। এই কথা বলেই আবার বিকৃত হাসি দিয়ে সে চলে যায়। এই মায়া থেকে না বেরোতে পারলে হার ফেরা সম্ভব হবে না, বুঝতে পারে সাব্বিরজি। ঘড়ির কাঁটা থেমে থাকলেও অন্ধকার গাঢ় হচ্ছিল। নদীর জল নিঃশব্দে গড়িয়ে যাচ্ছিল আর পুকুর পাড়ের বাতাসে ভাসছিল সেই পুরনো পোড়া গন্ধ, যেন মাটি এখনো ভুলে যায়নি কিভাবে একদিন মানুষের চিৎকারে সে গরম হয়ে উঠেছিল। সাব্বিরজি বুঝতে পারছিলেন তিনি যা দেখছেন এটা কোনো তাৎক্ষণিক শয়তানি নয়, এটা ইতিহাসের ঘা। শয়তান জিনটা যে রূপে আসছে তা কোনো এলোমেলো বিভ্রম নয়, সে স্মৃতির ভেতর ঢুকে পড়েছে, রক্তের গল্পকে অস্ত্র বানিয়েছে। হোসেন সাহেবের বংশের যে জমিতে আজ ফ্যাক্টরি দাঁড়িয়ে সেই জমি নীরব সাক্ষী। এই সত্যটা এতদিন চাপা ছিল, আজ সেই চাপা কবর ফেটে বেরোচ্ছে। জিয়দিন সাহেবের কথা তখন সাব্বিরজির কানে বারবার বাজছিল। এই এলাকায় হোসেন সাহেবের জন্মের বহু আগেই এই সত্তার বিচরণ ছিল। সে কোনো ভবঘুরে পিশাচ নয়, সে শয়তান জিনদের সর্দার। আর সর্দাররা হঠাৎ আসে না, তারা অপেক্ষা করে। সাব্বিরজি ধীরে ধীরে বুঝতে পারছিলেন অতীতে যে অন্যায় ঘটেছিল তা শুধু মানুষ হত্যা ছিল না, ছিল বিশ্বাসঘাতকতা। হোসেন সাহেবের বাবা নিজের চাচাতো ভাইয়ের পরিবারকে বালিশ চাপা দিয়ে মেরে বাড়ি শুদ্ধ জ্বালিয়ে দিয়েছিল জমির লোভে, ক্ষমতার নেশায়। সেই রাতে আগুন শুধু ঘর পোড়ায়নি, পুড়িয়েছিল আত্মীয়তা মানবতা। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্য, হোসেন সাহেবের দাদি সব জানতেন কিন্তু চুপ করেছিলেন। সেই নীরবতাই আজ সবচেয়ে বড় অভিশাপ হয়ে ফিরে এসেছে। তবে এই অন্যায়ের সঙ্গে শয়তান জিনের সর্দারদের যে যোগ ছিল সেটা সরাসরি নাকি ছায়ার মতো তা পরিষ্কার নয়। আগুনের রাতে যে অদ্ভুত ঘটনা ঘটেছিল, যে কুকুরগুলো অকারণে চিৎকার করেছিল, যে নদীর জল কালচে হয়ে উঠেছিল, সেগুলো ছিল তার উপস্থিতির চিহ্ন। মানুষের রক্তে ভেজা জমি সে নিজের হিসেবে দাবি করে নিয়েছিল। তারপর বছরের পর বছর চুপ করে থেকেছে, কারণ সে জানে রক্তের বংশ শেষ না হওয়া পর্যন্ত প্রতিশোধের স্বাদ পূর্ণ হয় না। হোসেন সাহেবের পরিবার বড় হয়েছে, ফ্যাক্টরি হয়েছে, আলো জ্বেলেছে, আর সেই আলোয় সে ধীরে ধীরে নিজের ছায়া বিস্তারিত করছে। কিন্তু সমস্যা তৈরি হয় সাব্বিরজির আগমনে। শয়তান জিন বুঝে গেছে এই মানুষটা শুধু সাধারণ তাবিজ তোলা বা ঝাড়ফুঁক করতে আসেনি, তার সঙ্গে আছে জবান, আছে দোয়ার ধার, আর সবচেয়ে বড় কথা সে ইতিহাস খুঁড়ে তুলতে পারে। তাই সরাসরি হামলা নয়, সর্দার বেছে নিয়েছেন ভয়ঙ্কর পথ, মায়াজাল। আর সেই মায়ার সবচেয়ে কার্যকর মুখোশ হচ্ছে মৃত বাবার রূপ, কারণ বাবার নাম উচ্চারণ করলে ইমান কেঁপে ওঠে না ঠিকই কিন্তু নবস কেঁপে ওঠে। সাব্বিরজি যখন বারবার গলার ডাক শুনছিলেন বাবার, তখন তার ভেতরের মানুষটাই আগে নড়ে উঠেছিল। এলম নয়, শয়তান সেটাই চাইছিল, বাবার রূপে সে এসে বারবার দেখা দিচ্ছিল। সে বারবার বলছিল,
দেখ, তুই আসিসনি বলে এগুলো হয়েছে।
এই অপরাধ বোধেই তার আসল আগুন। সে চেয়েছিল সাব্বিরজি নিজেই ভেঙে পড়ুক, নিজের ওপর সন্দেহ করুক আর শেষমেশ এখান থেকে চলে যাক, কারণ সাব্বিরজি থাকলে সে হোসেন সাহেবের পরিবারের ওপর হাত দিতে পারবে না। এটাই সমস্যা। মায়ের ভেতর যে দৃশ্যগুলো দেখানো হচ্ছিল সেগুলো কল্পনা নয়, স্মৃতির টুকরো, রক্তে লেখা ইতিহাস, সবই সত্য, শুধু সাজানো। শয়তানজি জানে মানুষ যা ভুলে যায় মাটিটা ভোলে না। কবরস্থানে তাই সে সাব্বিরজিকে বারবার টেনে নিয়ে যায়, ঘুরে দেখায় অঙ্গ প্রত্যঙ্গ। সাব্বিরজির হাতে ঠান্ডা লোহার মতো কিছু ধরিয়ে দেয়। সাব্বিরজি তখনও পুরোপুরি বুঝে ওঠেনি, কিন্তু ভেতরে একটা সত্য পরিষ্কার হচ্ছিল, এই লড়াই তার একার নয়, আবার তাকে ছাড়া এই লড়াই অসম্পূর্ণ। শয়তান জিন হোসেন সাহেবের বংশকে শেষ করতে চায়। ঝড়ের রাতে নদীতে ফেলে দেওয়ার ঘটনা মোটেই কাকতালীয় নয়। পরিস্থিতি বদলাচ্ছে, সাব্বিরজি বুঝে গেছেন এই শয়তান জিন শুধু হোসেন সাহেবের শত্রু নয়, এটা এক পুরনো চুক্তির ফল, যেখানে মানুষ নিজের লোভে শয়তানের দরজা খুলে দিয়েছিল, আর সেই দরজা বন্ধ না করলে এই জমি, এই নদী, এই রাত কিছুই শান্ত হবে না। শয়তান জিন বাবার রূপ নিয়ে খেলছে, কারণ সে জানে সাব্বিরজির সবচেয়ে নরম জায়গাটা কোথায়। এই নরম জায়গা থেকেই সবচেয়ে শক্ত দোয়া উঠে আসে, এটা সে জানে না। সেই মুহূর্তে সাব্বিরজি তখনও মায়ার ভেতর বন্দী, কিন্তু তার ভেতরের আগুন বদলাচ্ছে। এটা আর অন্ধরাগ নয়, এটা বুঝে নেয়ার আগুন। তিনি জানেন এখান থেকে পালালেই শয়তান জিতবে, আর থাকলে যুদ্ধ হবে শুধু শয়তানের সঙ্গে নয়, ইতিহাসের সঙ্গে। হোসেন সাহেবের বংশের পাপ, দাদির নিরবতা, আগুনে পোড়া সেই বাড়ি, সবকিছুর হিসাব দিতে হবে, আর সেই হিসাব হবে এমন যেখানে রক্ত নয়, সত্য দাঁড়াবে সাক্ষী হয়ে। রাত তখনও শেষ হয়নি, কিন্তু এই রাতে শয়তান জিন প্রথমবার বুঝতে শুরু করেছে, মায়া দিয়ে হয়তো মানুষকে থামানো যায়, কিন্তু যে মানুষ ইতিহাস শুনে দাঁড়িয়ে থাকে তাকে ভাঙা সহজ নয়। আর সেই কেরালার অন্ধকারে, নদীর গন্ধে, কবরের পাশে একটা যুদ্ধ, বড় যুদ্ধ ধীরে ধীরে নিজের ছায়া ফেলতে শুরু করে। ঘরে ফেরার পর থেকেই চারপাশের বাতাস বদলে যেতে শুরু করেছিল। ভোরের আলো থাকলেও আলোটা যেন ঠিক স্বাভাবিক ছিল না, ছায়াগুলো লম্বা হচ্ছিল, দেয়ালের কোনায় কোনায় অস্বাভাবিক নড়াচড়া। সাব্বিরজি বুঝতে পারছিলেন এটা মায়া। ঠিক তখনই ঘরের মেঝেতে হালকা কাঁপুনি শুরু হয়, যেন মাটির নিচে কেউ নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ ঘরের মাঝখানে পচা কাঁচা মাংসের মতো এক তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে কোনো শব্দ ছাড়াই জিয়াউদ্দিন সাহেব ঘরের কোণে আবির্ভূত হন। তার পা মাটিতে স্পর্শ করছিল না, চোখ দুটো স্বাভাবিক ছিল না, সাদা অংশে লাল রেখা, কিন্তু দৃষ্টি ছিল স্থির, অদ্ভুত শান্ত। তিনি ডান হাতটা তুলতেই ঘরের বাতাস থেমে যায়। তিনি ফুঁ দেন, ফুঁ বাতাসে ছড়িয়ে পড়তেই চারপাশের দৃশ্য ভেঙে যেতে শুরু করে। দেয়াল গলে যায়, ছায়া ছিঁড়ে পড়ে, আর ঘরটা আর ঘর থাকে না। মুহূর্তের মধ্যেই জায়গাটা বদলে গিয়ে দাঁড়ায় এক বিশাল শূন্য প্রান্তরে, মাটি ফাটা, আকাশ রক্তিম। জিয়াউদ্দিন সাহেব তখন মাটিতে একটি নিখুঁত বৃত্ত আঁকছেন আঙুল দিয়ে। বৃত্তের ভেতরে দাঁড়িয়েই তিনি নিচু কণ্ঠে বলেন, মা শেষ, এখন বেরিয়ে আয়। এই কথা বলার সঙ্গে সঙ্গেই আকাশের এক অংশ যেন ছিঁড়ে যাওয়ার মতন ফেটে পড়ে। সেখান থেকে ধীরে ধীরে নামতে থাকে একটি বিশাল অবয়ব, সম্পূর্ণ রূপ নয়, শুধু আংশিক। তার মুখ মানুষের মতো ছিল না, তার শরীরের নিচের অংশ অদৃশ্য, মায়ার ভেতর আটকানো। জিয়াউদ্দিন সাহেব এক চুলো নড়লেন না, বরং শান্ত কণ্ঠে বললেন, পুরো রূপে আসিস না কেন, ভয়ে? অবয়বটা হাসার চেষ্টা করল, কিন্তু হল না। ঠিক তখনই জিয়াউদ্দিন সাহেব বুঝে গেলেন, এইটাই সেই জিনের সর্দার জাবায়েত, যার খবর তিনি নিজ দুনিয়ায় পেয়েছেন কিছুদিন আগে। আর সেই মৃত পরিবারের কারিম জিন ছিল কেবল জাবায়েতের ছায়াদাস। সর্দার জাবায়েত ধীরে ধীরে পিছিয়ে যেতে শুরু করল। যাওয়ার আগে শুধু একটা কথাই বাতাসে ফেলে যায়, শেষ আমি করবই, তোরা ঠিক কর কে আগে যাবে। পরক্ষণে আকাশ জোড়া ফাটল ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। জিয়াউদ্দিন সাহেব একবার সাব্বিরজির দিকে তাকান, সেই দৃষ্টিতে ভয় ছিল না, ছিল সতর্কতা। তিনি শুধু বলেন, এটাই শুরু, এখন আর ওরা লুকোবে না, ভোরের আলো ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে শরীরটা কেমন ভারী হতে থাকে। জিয়াউদ্দিন সাহেব কানে ফিসফিস করে বলেন,
চুপ করে থাকো, নিজের শক্তিকে এখন কেন্দ্রীভূত করো।
ঠিক তখনই হঠাৎ মেঝের ভেতর থেকে একটি অদৃশ্য শক্তি বেরিয়ে আসে। সেটা স্পর্শ করলেই যেন রক্তের সঙ্গে ইতিহাসের ধ্বনিগুলো মিশে যাবে। সাব্বিরজি অজান্তেই হাতটা মেঝেতে রাখেন। ফোটাফুটির শব্দ ভেসে আসে, ঘরের চারপাশে অসংখ্য পিশাচের ছায়া ঘুরছে, কিন্তু অদৃশ্য আঙুলের মতো কিছু তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ ছায়াগুলো থমকে যায়। এটা বড় ছায়া, পিশাচের আংশিক রূপ, যাবায়ের তার আপন শক্তির সঙ্গে বাধা পড়েছে, কিন্তু চোখ ভাঙে না, চোখের ওপর স্থির। আর তখনই সাব্বিরজি বুঝতে পারেন, এটিই প্রথমবার যেখানে অজান্তেই যাবায়েরকে বেঁধে ফেলতে তিনি সক্ষম হয়েছেন। সর্দার জাবায়ের হালকা গর্জন করে, কিন্তু চিরাচরিত রূপে নয়, বরং সমঝোতার ভঙ্গিতে তার ছায়া কাঁপতে থাকে আর শক্তি তার হাত দিয়ে ফের মাটিতে ঢুকে যায়। জিয়াউদ্দিন সাহেব শুধু দাঁড়িয়ে আছেন, ভয় নেই বরং প্রশান্ত। শুধু মনে হল এখন থেকে সাব্বিরজি শুধু দেখবেন না, প্রয়োজনে লড়াই পর্যন্ত করবেন। পিশাচরা আর আত্মনির্ভর নয়। জিয়াউদ্দিন সাহেবের কথা মতো সেদিন রাতে ফ্যাক্টরিতে ঢোকার মুহূর্ত থেকেই কেমন যেন দম বন্ধ করা বাতাসটা জাপটে ধরে, যা মানুষের জন্য ছিল না। লোহার গন্ধ, পোড়া তেল আর বহুদিনের জমে থাকা রক্তের স্মৃতি সব মিলিয়ে মনে হচ্ছিল এই জায়গাটা কেবল যন্ত্র নয়, ইতিহাসও পিষে খেয়েছে। হোসেন সাহেবের ফ্যাক্টরির বিশাল হল ঘর, যেখানে একসময় হাজারো শব্দের মেশিন চলত, এখন সেখানে শব্দ বলতে শুধু ভারী নিঃশ্বাস, যা মানুষের নয়। সাব্বিরজি পা ফেলতেই মেঝের ভেতর থেকে হালকা কাঁপুনি উঠল, যেন জমির নিচে কিছু নড়ে চড়ে বসছে। এই জায়গাটাই ছিল সেই পোড়া বাড়ির ওপর দাঁড়ানো মেরুদণ্ড, যেখানে এক রাতে চাচাতো ভাইয়ের পরিবার আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। হঠাৎ করে চারিদিকে লাইট একসঙ্গে নিভে যায়। অন্ধকার নয়, এর ভেতর ছিল গভীরতা, যেন অন্ধকারেরও তল আছে। ঠিক তখনই ফ্যাক্টরির ছাদের ওপর ভারী কিছু পড়ার শব্দ, একের পর এক আসতে থাকে এরকম শব্দ। সাব্বিরজি বুঝে গেলেন, জাবায়ের আর মায়া দেখাচ্ছে না, সে পুরো শক্তি নিয়ে নেমেছে। মেঝের ফাটল দিয়ে কালো ধোয়ার মতো কিছু উঠতে শুরু করল। ছায়া নয়, শ্বাস নেয়া অন্ধকার। তার ভেতর থেকে বেরিয়ে এলো অসংখ্য অধীন পিশাচ, কারো মুখ নেই, কারো মুখ অতিরিক্ত। ঠিক তখনই বাতাস কেটে এক অদ্ভুত চাপ নেমে আসে। জিয়াউদ্দিন সাহেব ফ্যাক্টরির মাঝখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করেন। মুহূর্তের মধ্যেই একে একে আবির্ভূত হতে থাকে তার সহচর জিনের দল। কেউ মানুষের মতো, কেউ ধোঁয়ার মতো, কেউ শুধু কণ্ঠস্বর। তারা বৃত্তাকারে ছড়িয়ে পড়ে, ফ্যাক্টরির মেঝেতে এক প্রাচীন নকশা তৈরি করে। জাবায়ের তখন পুরো রূপ নিয়ে নামতে শুরু করেছে। ছাদের লোহার গার্ডার ভেঙে দেয়ালের ভেতর থেকে আগুন আর কালো ধোঁয়া একসঙ্গে বেরোচ্ছে। জাবায়ের সরাসরি সাব্বিরজির দিকে তাকালো, সেই দৃষ্টিতে কোনো রাগ নেই, আছে দাবি, এই জমি আমার। তার কণ্ঠস্বর এক নয়, বহু। সঙ্গে সঙ্গে সে সাব্বিরজির চোখের সামনেই আগুনের রাতটা খুলে দেয়। শিশুর চিৎকার, পুড়ে যাওয়ার শরীর, এই ছিল তার শেষ অস্ত্র। কিন্তু এবার সাব্বিরজি ভাঙলেন না। তিনি জানতেন সত্য দেখানো আর সত্য ব্যবহার করা এক জিনিস নয়। তিনি মেঝেতে হাত রাখেন, সেই ইতিহাসের ধ্বনি আবার রক্তে বয়ে যায়। কিন্তু এবার সেটা তাকে টানেনি, দাঁড় করিয়েছে। লড়াই শুরু হয় কোনো তলোয়ার বা আগুন দিয়ে নয়, বৃষ্টির সংঘর্ষ দিয়ে। জাবায়ের ছায়া এগোতে চায়, কিন্তু তসবি উঁচিয়ে সাব্বিরজি হাত তোলা মাত্রই সেই শক্তি আটকে যায়। জিয়াউদ্দিন সাহেব তখন সহচরদের নির্দেশ দেন একসঙ্গে। বাতাস ফেটে যায়, ফ্যাক্টরির ছাদে অদ্ভুত আলো চলে ওঠে। পিশাচরা ছুটে আসে, কিন্তু বৃত্ত ভাঙতে পারে না। তখন সে আক্রমণ বদলায়, পুরো ফ্যাক্টরিকে ধ্বংস করতে চায়। মেঝে ফেটে যাচ্ছে, আগুন আর বরফ একসাথে ছুটে আসছে। জিয়াউদ্দিন সাহেব তখন এগিয়ে আসেন, তিনি কোনো চ্যালেঞ্জ দেন না, শুধু বলেন, এই জায়গা তোদের ছিল না। একসঙ্গে 100 সহচর মিলে ফ্যাক্টরির নিচে থাকা সেই পোড়া জমির আসল চিহ্ন উন্মুক্ত করে। মাটির ভেতর থেকে উঠে আসা সেই আগুনে পোড়া ঘরের অবয়ব মায়া নয়, স্মৃতি। জাবায়ের চিৎকার করে ওঠে, কারণ এই স্মৃতি সে নিয়ন্ত্রণ করতে পারে না, এটা তার সীমা। জাবায়ের তখন পুরো শক্তি নিয়েও পিছিয়ে পড়ছে। কিন্তু ধ্বংস হয়নি। শয়তান সর্দারদের শেষ করা যায় না, তাদের পাঠাতে হয় অতলে। জিয়াউদ্দিন সাহেব এটা জানতেন, তাই তিনি লড়াই টেনে নিয়ে যান অন্যদিকে। সহচরদের নিয়ে তিনি তৈরি করেন এক অদ্ভুত ফাঁদ, মাটির নিচে পাতালের দিকে খুলে যাওয়া পথ। ফ্যাক্টরির মেঝে তখন আর মেঝে নয়, একটা মুখ। জিয়াউদ্দিন সাহেব তখন শেষ কথা বলেন,
তোকে শেষ করব না, ফেরত পাঠাবো।
সহচরদের একসঙ্গে সুরা পড়তে বলেন তিনি। জাবাইয়ের অবয়ব ভাঙতে শুরু করে, ছায়া আলাদা, কণ্ঠ আলাদা, সে গর্জন করে ওঠে। একে একে তার সব শক্তি টেনে নিয়ে যায় সেই অন্তিম গহ্বর। হঠাৎ ফ্যাক্টরিটা নিস্তব্ধ, মেশিন থেমে যায়, আগুন নিভে যায়, বাতাস হালকা। হোসেন সাহেবের পরিবারের ওপর থেকে যে চাপটা ছিল তা যেন সরে যায়। জিয়াউদ্দিন সাহেব দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ, তিনি জানেন অভিশাপ ভেঙেছে কিন্তু ইতিহাস মুছে যায়নি। কয়েক সপ্তাহ পর কলকাতায় আসেন সাব্বিরজি। এখানে কোনো মায়া নেই, কোনো দাবি নেই, শুধু শান্তি। তিনি ফাতেহা পড়েন, চোখ বন্ধ করেন। কবরস্থান ছাড়ার সময় সাব্বিরজি পেছনে তাকান না, কারণ কিছু লড়াই জেতা হয় সামনে তাকিয়ে। আর তিনি জানেন যে শক্তি জেগেছে সেটা নতুন লড়াইয়ের জন্য শুধু নয়, পাহারা দেবার জন্য। এই ছিল ঘটনা। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, হ্যাপি নিউ ইয়ার। আমি সুকান্ত মাইতি বহুদিন পর আজ আবার হাজির হলাম যে মানুষটির ঘটনা নিয়ে। তার নাম ও পূর্বের ঘটনা আমি আপনি আমাদের সবার স্মৃতির মণিকোঠায় জল জল করছে, তিনি ভবিষ্যতেও করবেন, তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় সাব্বিরজি। আজ ১৩ নম্বর ঘটনা শেয়ার করলাম, ইনশাল্লাহ ১৪ নম্বর ঘটনার জন্য বেশি দেরি করতে হবে না। ১৪ নম্বর ঘটনা ১৪ই ফেব্রুয়ারি ভূত ডট কমের ষষ্ঠ জন্মদিন উপলক্ষে আসবে। সাব্বিরজি হয়তো এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন, তবু আমার কলমে ও রাসেল ভাই আপনার উপস্থাপনায় মানুষটি ভূত ডট কমে এবং আমাদের মনে চিরকাল অমর হয়ে থাকবে। অনেকেই সাব্বিরজির ঘটনা দেওয়ার জন্য বারবার কমেন্টে অনুরোধ করেছেন, তাই আজ আবারও ঘটনা নিয়ে ফিরলাম। এই ঘটনাটি ২০১৮ সালের সেপ্টেম্বর মাসের ঘটনা। এখন বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ শ্রোতা বন্ধুদের ওপর ছেড়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোন এপিসোডে। ততদিন পর্যন্ত ভূত ডট কম শুনতে থাকুন। আল্লাহ হাফিজ। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ সুকান্ত মাইতি, আমি জানি যে আপনি খুবই তাড়াহুড়োর মধ্যে, খুবই অসুবিধার মধ্যে এই ঘটনাটি লিখেছেন, কারণ নতুন বছরে একটা নতুন কিছু তো দিতেই হবে, আর সেই কারণেই আপনার এই আয়োজন। আমি আপনার এই চেষ্টাকে ধন্যবাদ জানাই। এবং যারা এতক্ষণ শুনলেন, আপনারা এটাও জানলেন যে ১৪ই ফেব্রুয়ারির আগে আরও একটা ঘটনা আসবে আমাদের কাছে সাব্বিরজি রিলেটেড। সুতরাং সেই ঘটনা পর্যন্ত আপনাদের অপেক্ষা করতেই হবে, কোনো উপায় নেই। আমি জানি যে যতবারই আমি জিজ্ঞেস করি সাব্বিরজির ঘটনা শোনার জন্য আপনারা সবসময় উদগ্রীব থাকেন, আমিও থাকি। আপনারা যারা পরবর্তী ঘটনাটা মিস করতে চান না, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন, সাবস্ক্রাইব করে ফেলবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আপনি এই নোটিফিকেশনটা সময় মতন পেয়ে যান। আমরা আজকের মতো যেটা করতে চাই সেটা হচ্ছে সাব্বিরজির ঘটনা থেকে চলে যেতে চাই আমাদের পরবর্তী ঘটনায়। চলুন পরবর্তী ঘটনায় যাওয়া যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি নিশাত তাসনিম, বাসা সুনামগঞ্জ। আমি সিলেটের একটি পাবলিক ইউনিভার্সিটিতে অনার্স তৃতীয় বর্ষে পড়ি। ইউনিভার্সিটির নাম বলতে চাচ্ছি না। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব তা আমার বান্ধবী তানিয়ার সাথে ঘটে যাওয়া। আমরা
একই ইউনিভার্সিটিতে পড়ি। আমি ইউনিভার্সিটির হলে থাকি আর তানিয়ার বাসা সিলেটে হয়, সে বাসা থেকেই পড়াশোনা করে। তানিয়ার একটি ছেলের সাথে রিলেশন ছিল, ছেলেটির নাম রায়হান। সে সম্পর্কে তানিয়ার ফুপাতো ভাই, তারাও সিলেটে থাকত। রায়হান সিলেটের একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। বলে রাখা ভালো যে রায়হানের পরিবার আর্থিকভাবে সচ্ছল না। তার বাবা নেই, তানিয়ার বাবা রায়হানের মাকে প্রতি মাসে কিছু টাকা দেন আর তাই দিয়ে তাদের সংসার চলে। রায়হানের পড়াশোনার খরচও তানিয়ার বাবা দেন। রায়হান আর তার পরিবার প্রায়ই তানিয়াদের বাসায় আসত। তানিয়ার রায়হানের রিলেশনের কথা তার পরিবারের কেউ জানত না, কারণ তানিয়ার বাবা আর বড় ভাই রিফাত ছিলেন অনেক রাগী। তারা এসব রিলেশন একদম পছন্দ করতেন না। তানিয়ার বড় ভাই রিফাত রায়হানকে একটুও পছন্দ করতেন না, কারণ রায়হান ছোটবেলা থেকেই একটু উশৃঙ্খল স্বভাবের। এবার ঘটনায় আসা যাক। গত কয়েকদিন থেকে খেয়াল করছি তানিয়ার মন খারাপ। জিজ্ঞেস করলে কিছু বলে না, মাঝে মাঝে এক দুইটা ক্লাস করেই চলে যায়, বলে বাসায় যাব। 2022 সালের জুলাই মাস, সেদিন তানিয়া ক্লাসে হঠাৎ অজ্ঞান হয়ে যায় আর ওর মুখ দিয়ে ফেনা বের হয়, খিচুনি হয়। পরে ক্লাসের কয়েকজন মিলে ওকে তুলে ধরি, মাথায় পানি দেই। কিছু সময় পর ওর জ্ঞান ফেরে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোর? উত্তরে কিছু না বলে আমাকে বলল তাকে বাসায় নিয়ে যেতে। আমরা দুইজন মিলে ওকে বাসায় নিয়ে আসি। তারপর 7 দিন সে আর ক্লাসে আসেনি, কল দিলে ফোন বন্ধ দেখায়। আমি সেদিন ভাবলাম যে ক্লাস শেষ করে তানিয়ার বাসায় যাব। 7 দিন হয়ে গেল ওর কোনো খবর নেই। শরীর বেশি খারাপ নাকি? ভাবতে ভাবতে রেডি হচ্ছে ক্লাসে যাওয়ার জন্য, ঠিক তখন একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে। রিসিভ করতেই দেখি তানিয়ার মা কল দিয়েছেন। উনি অনেক কান্নাকাটি করছেন আর আমাকে অনুরোধ করছেন তাদের বাসায় যাওয়ার জন্য। আমি তানিয়ার কথা জিজ্ঞেস করলে তিনি বললেন বাসায় আসলেই জানতে পারবে। আমি সেদিন আর ক্লাসে যাইনি, সোজা চলে গেলাম তানিয়ার বাসায়। ড্রয়িং রুমে দেখলাম তানিয়ার বড় ভাই রিফা তার বাবা মন খারাপ করে বসে আছেন আর পাশে ওর মা বসে কান্না করছেন। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে? তখন তানিয়ার মা বললেন, সেদিন তোমরা ওকে বাসায় দিয়ে যাওয়ার পর আমি ওকে নিয়ে হসপিটালে যেতে চেয়েছি, কিন্তু সে যেতে চায়নি, রুমের দরজা বন্ধ করে দেয়। সারাদিন এইভাবেই ছিল, কারোর সাথে কথা বলে না। রাতে ওর রুম থেকে গোগানির শব্দ পাই, গিয়ে দেখি ও মেঝেতে পড়ে আছে। আমি আর তানিয়ার বাবা অ্যাম্বুলেন্সে করে ওকে হসপিটালে নিয়ে যাই, ভর্তি করাই, ডাক্তার স্যালাইন দেন, অনেক টেস্ট করা হয়। পরদিন রিপোর্ট আসে, সব নর্মাল। ডাক্তার বলেন ওর কোনো সমস্যা নেই। এর মধ্যে তানিয়ারও জ্ঞান ফিরে আসে, একদম সুস্থ। ওকে জিজ্ঞেস করেছিলাম, সে বলল ওর কিচ্ছু মনে নেই। পরে ওকে বাসায় নিয়ে আসি। তারপর থেকে কেমন যেন হয়ে গেছে, কারোর সাথে কথা বলে না, খাওয়া দাওয়া করে না, সারাদিন শুয়ে থাকে, ইউনিভার্সিটিতে যেতে বললেও যায় না। তার 3 দিন পর রাত 3টার দিকে হঠাৎ তানিয়া রুম থেকে একটা চিৎকার শুনে আমরা ছুটে যাই। গিয়ে দেখি তানিয়া রুমের সব জিনিসপত্র এলোমেলো করে মেঝেতে বসে আছে, চুলগুলো দিয়ে মুখটা ঢাকা। তানিয়ার ভাই রিফাত গিয়ে একটা ধাক্কা দেয় ওকে, বলে কি হয়েছে তোর? তখন তানিয়া এসে রিফাতের গলা চেপে ধরে। ওর চোখ ছিল একদম লাল আর ভয়ঙ্কর সেই চাহনি। তখন আমি আর তানিয়ার বাবা অনেক কষ্টে রিফাতের গলা থেকে তানিয়ার হাত সরাই। ওর গায়ে এত জোর যে আমরা সবাই মিলে পেরে উঠছিলাম না। তারপর রিফাত রাগে ওর গালে একটা চর মারে আর সাথে সাথে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। জ্ঞান ফিরে পরের দিন সকালে। তখন ওকে জিজ্ঞেস করলাম যে কেন এমন করল। উত্তরে সে যা বলল তা শুনে আমরা স্তব্ধ হয়ে যাই। তানিয়া বলে, মা, গত কয়েকদিন থেকে আমার কি হয়েছে আমি জানি না, মনে হচ্ছে আমি আর আমার মাঝে নেই। রাতে আমি রুমে একটা লম্বা কালো ছায়া দেখতে পাই, ছায়াটা এসে আমার গলা চেপে ধরে, আমার দম বন্ধ হয়ে যায়। তখন মনে মনে দোয়া পড়ি আর অনেক সময় পর দেখি ছায়াটা আর নেই, আর আমিও স্বাভাবিক হই। আমার ভয়ে রাতে ঘুম হতো না। কাল রাতে আমি যখন ঘুমাচ্ছিলাম হঠাৎ ঘুম ভেঙে দেখি ভাইয়া আমার রুমে, ওর চোখ মুখে ছিল রাগ, আর ভাইয়া এসে আমার গলা চেপে ধরে। আমি অনেক চেষ্টা করি নিজেকে ছাড়ানোর, আর এক পর্যায়ে আমি মেঝেতে পড়ে যাই, জোরে চিৎকার দেই। এরপরে আর কিছু মনে নেই। তখন রিফাত বলে যে আমি কেন তোকে মারতে যাব, তোর চিৎকার শুনেই আমি, বাবা, মা সবাই তোর রুমে যাই, তুই তোর গলা চেপে ধরেছিলি,
তানিয়ারকে সব কথা শুনে আমি হতবাক হয়ে যাই। ঠিক তখনই রিফাত ভাই বলেন যে,
মা থামো তো, ওরে সব অভিনয়, তোমরা না বুঝলেও আমি বুঝি ও কেন এসব নাটক করছে আর কেন আমাকে মারতে চেয়েছে। মামি বলেছিলেন না তানিয়াকে তাদের পছন্দ, আর আমাদের মামা তো ভাই মাহাদির সাথে ওর বিয়ে দিতে চান। তানিয়ার পড়াশোনা শেষ হলে, মাহাদি তো আমেরিকাতে ভালো চাকরি করে, ওদের বলো এখনই আমরা বিয়ে দিতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব তোমার মেয়ের বিয়ে ঠিক করো, তাহলেই সব অভিনয় বন্ধ হয়ে যাবে।
এসব বলতে বলতে রিফাত ভাই অন্য রুমে চলে যায় আর তানিয়ার বাবাও ওনার রুমে চলে যান। রিফাত ভাইয়ের মুখে সব শুনে আমরা অবাক হয়ে যাই, কি এমন হয়েছে, উনি এইভাবে কেন কথা বলছেন। তখন তানিয়ার মা আমাকে জিজ্ঞেস করলেন যে,
মা তুমি তোর বেস্ট ফ্রেন্ড, তুমি বললেও বুঝবে, তুমি ওকে বোঝাও যে রায়হানের জন্য সে যেন এসব না করে, রায়হানকে কোনোদিন ওর ভাই আর বাবা মেনে নেবে না।
তারপর আমি ওর মাকে বললাম, আন্টি আমি তানিয়ার সাথে কথা বলে দেখছি বিষয়টা। এরপর আমি তানিয়ার রুমে চলে গেলাম। এই কয়দিনে তানিয়া একদম শুকিয়ে গেছে, চোখের নিচে কালি। আমি দেখে বললাম,
এ কি অবস্থা হয়েছে তোর।
এরপর তানিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করল। তারপর তানিয়াকে জিজ্ঞেস করলাম, কাহিনী কি, ওর মা কেন রায়হানের ব্যাপারে এসব বললেন আর রিফাত ভাই এত রেগে পাচ্ছেন কেন। উত্তরে তানিয়া বলতে শুরু করলো যা, তা শুনে আমি বাকরুদ্ধ হয়ে যাই।
তুই তো জানিস আমার আর রায়হানের রিলেশনের ব্যাপারটা, তুই এও জানিস যে ভাইয়া রায়হানকে পছন্দ করে না আর বাবাও এই রিলেশনশিপটা মেনে নেবে না, তাই আজ পর্যন্ত আমরা সবকিছু গোপন রেখেছি। কিছুদিন আগে আমার ফুফু মানে রায়হানের মা আর রায়হান আমাদের বাসায় আসে। রাতে সবাই ঘুমানোর পর আমি আর রায়হান চুপি চুপি ছাদে যাই দেখা করতে, আর ভাইয়ার কাছে ধরা পড়ে যাই। তখন ভাইয়া আমার গায়ে হাত তোলে আর টানতে টানতে বাসায় নিয়ে আসে। হইচই শুনে বাকিরা সবাই আসে। তারপর ভাইয়া সবাইকে ঘটনাটা বলে আর রায়হানের গালে চড় মারে, খুব অপমান করে বাড়ি থেকে চলে যেতে বলে ওদের। বাবাও অনেক রাগ করেন। এরপর ফুপু আর রায়হান বাড়ি থেকে চলে যান তখনই। তারা চলে যাওয়ার পর ভাইয়া বাবাকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব আমার বিয়ের ব্যবস্থা করতে, আর রায়হান যেন এই বাড়িতে কোনোদিন না আসে। সেদিন থেকে আমার মন খারাপ। আমি পরদিন রায়হানকে সব বলি যে আমার বিয়ের জন্য ছেলে দেখছে। তার দুই দিন পর রায়হান আমাকে তার সাথে দেখা করতে বলে। আমি সেদিন একটা ক্লাস করেই চলে যাই ওর সাথে দেখা করতে। দেখা করার পর সে আমাকে বলে যে, তানিয়া দুই পরিবারের মাঝে বড় একটা ঝামেলা হয়ে গেছে আর তার সমাধান করতে একটু সময় তো লাগবেই, সবার রাগ কমতে সময় লাগবে, তারপর সবাইকে আমাদের বিষয়টা রাজি করাতে হবে, কিন্তু ততদিনে তো তোমার পরিবার তোমার বিয়ে দিয়ে দিবে অন্য জায়গায়। আমি বললাম, তাহলে কি করা যায়, একটা উপায় আছে।
কি উপায়?
আমার পরিচিত একজন কবিরাজ আছে, ওনার মাধ্যমে তাবিজ করে তোমার বিয়ে বন্ধ করে রাখি, তাহলে তোমার পরিবার যত যাই করুক তোমাকে বিয়ে দিতে পারবে না। তার কিছুদিন পর আমি গিয়ে তোমার বাসায় সবার কাছে মাফ চাইব আর আমাদের বিয়ের জন্য সবাইকে রাজি করাব। আমি অবাক হয়ে রায়হানকে বলি যে, এসব কি বলছো তুমি, আমি নিজের উপর কালো জাদু করব আর এরপর তোমার আর আমার বিয়ে হবে?
না না না, আমি নিজের এত বড় ক্ষতি করতে পারবো না।
তখন রায়হান বলে যে, কোনো ক্ষতি হবে না, শুধু তোমার বিয়ে আটকে থাকবে, তারপর যখন তোমার পরিবার কোনোভাবেই তোমার বিয়ে দিতে পারবে না তখন আমি তোমার মাকে গিয়ে রাজি করাবো আর সেই কবিরাজের কাছে তোমাকে নিয়ে গিয়ে কালো জাদু নষ্ট করে ফেলব, সব সমস্যার সমাধান। রায়হানের কথায় আমি আর না করতে পারিনি, কারণ আমার কোনো উপায় ছিল না, আমি রায়হানকে কোনোভাবে হারাতে চাইনি। সেদিন রায়হান আমাকে সেই কবিরাজের কাছে নিয়ে যায়, মধ্য বয়স্ক একজন লোক, পাঞ্জাবি পরা। আমার কথা মনে হয় সে আগেই বলে রেখেছিল, তাই আমরা যাওয়ার পর লোকটি আমাকে মেঝেতে একটা বৃত্তের মাঝে বসায়। রুমটি ছিল একদম অন্ধকার, তারপর সে কিছু মন্ত্রের মতো কি সব পড়ে। পড়া শেষ হওয়ার পর লোকটি আমাকে একটা মিষ্টি খেতে দেয়। মিষ্টি খাওয়ার পরপরই আমি অজ্ঞান হয়ে যাই। কিছু সময় পর আমার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর দেখি রায়হান আমার পাশে, আমার মুখে পানি দিচ্ছে, আমাকে বলছে যে,
তানিয়া চলো তোমাকে বাসায় যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে।
আমি দেখলাম আমার হাতের আঙুলে ব্যান্ডেজ। রায়হানকে জিজ্ঞেস করলে সে বলল, তুমি পড়ে গিয়ে দরজার সাথে তোমার হাত লেগে কেটে গিয়েছে, তাই কবিরাজ ব্যান্ডেজ করে দিয়েছেন। আমি জিজ্ঞেস করলাম, যে কাজের জন্য আমরা আসলাম তার কি হবে? সে বলল, কাজ হয়ে গেছে। এরপর আমরা সেখান থেকে চলে আসি। পথে রায়হানকে অনেকবার জিজ্ঞেস করেছি যে কবিরাজ কি করেছে আমার সাথে, আমি কেন অজ্ঞান হয়ে গেলাম। উত্তরে রায়হান বলে, কবিরাজ শুধু মন্ত্র পড়ে তোমার গায়ে ফুঁ দিয়েছে, আর কিছু করা লাগবে না। আর তুমি মনে হয় ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছ। আমি আর কিছু বলিনি, খারাপ লাগছিল। বাসায় চলে আসি। বাসায় আসার পর আমি দেখি আমার হাতের ওড়নার একটা অংশ ছেঁড়া। ভাবলাম অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার সময় হয়তো দরজায় লেগে ছিঁড়েছে। তারপর তিন দিন কেটে যায়, সব নর্মাল। চতুর্থ দিন ক্লাসে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই আর তোরা আমাকে বাসায় নিয়ে এসেছিলি। তারপর থেকে ঘটে যায় আমার সাথে অদ্ভুত সব ঘটনা। এর মধ্যে ভাইয়া একদিন আমাকে রায়হানের সাথে ফোনে কথা বলার সময় শুনেছে, তারপর আমার ফোনও কেড়ে নিয়েছে। তাই গত কয়দিন থেকে ওর সাথে আমি একদম যোগাযোগ করতে পারছি না। এখন তুই বল নিশাত, আমি কি করব? আমি কি নিজের বিপদ নিজে ডেকে আনলাম? এসব কি কবিরাজের কালো জাদুর কারণে হচ্ছে? বাসায় কাউকে কিছু বলতেও পারছি না। আমি ওকে অনেক বকাঝকা করে বললাম, এখন তুই আমার ফোন থেকে রায়হানকে কল দিয়ে সব বল। ওকে বল কবিরাজের কাছে গিয়ে তোর সাথে সব ঘটে যাওয়া ঘটনা বলতে। তানিয়া আমার ফোন থেকে রায়হানকে কল দেয়, কিন্তু ওর ফোন বন্ধ। রায়হানের মাকে কল দিলে উনি তানিয়াকে অনেক বকেন আর বলেন, সেদিন অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে এখন আবার কেন কল দিয়েছে বলে ফোন কেটে দেয়। আমি তানিয়াকে বললাম, কালকে ইউনিভার্সিটি আয়, আমরা সেই কবিরাজের বাড়ি যাব। এরপর আমি আমার হলে চলে যাই। পরদিন আমরা সেই কবিরাজের বাড়ি যাই, গিয়ে দেখি তালা দেয়া। বাড়িওয়ালা বলে যে এই লোকটা ছয় মাস থেকে বাড়ি ভাড়া দেয় না, দুই দিন আগে জিনিসপত্র নিয়ে পালিয়েছে, কেউ তার খোঁজ জানে না। এদিকে রায়হানের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। হতাশ হয়ে তানিয়া বাসায় চলে যায়। খাবার সময় তানিয়ার মা তার ভাই রিফাতকে বলে, রিফাত তোর চোখ এত লাল কেন, রাতে ঘুম হয় না? আর তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? উত্তরে রিফাত ভাই বলেন, তেমন কিছু না, তোমাদের ছেড়ে চলে যাব তো তাই মনটা একটু খারাপ। এখানে বলে রাখি, রিফাত ভাই পড়াশোনার জন্য লন্ডনে চলে যাবেন কিছুদিন পর। সেদিন রাতে সবাই ঘুমানোর পর আবার তানিয়ার রুম থেকে ধস্তাধস্তি আর গোঙানির শব্দ শোনা যায়। সবাই দৌড়ে গিয়ে দেখেন তানিয়া নিজের গলায় নিজেই চাপ দিয়ে রেখেছে, তার মুখ দিয়ে রক্ত পড়ছে, রক্তে পুরো শরীর ভেজা। দ্রুত তানিয়াকে আটকায় সবাই, হাসপাতালে নিয়ে যাওয়া হয় অজ্ঞান হয়ে যাওয়ার পর। তানিয়াকে ভর্তি করার কিছুক্ষণ পর রিফাত ভাইও হাসপাতালে অজ্ঞান হয়ে পড়ে যান, ওনাকেও একটি বেডে নিয়ে যাওয়া হয়। রিফাত ভাইয়ের জ্ঞান ফিরে আসে কিছুক্ষণ পর। ডাক্তার বলেন স্ট্রেসের কারণে এমন হয়েছে, সিরিয়াস কিছু না। এদিকে তানিয়াকে অনেক টেস্ট করানো হয়, কেউ কোনো সমস্যাই ধরতে পারে না। অবশেষে ডাক্তার বলেন মানসিক ডাক্তার দেখাতে। তারপর তারা বাসায় চলে আসেন। তানিয়াকে রাতের ঘটনা জিজ্ঞেস করলে সে বলে, আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ একটা শব্দে আমার ঘুম ভেঙে যায়। শুনতে পাই কেউ আমার নাম ধরে ডাকছে। চোখ খুলতেই দেখি কালো ছায়া আমার মুখের দিকে ঝুঁকে আছে। কি ভয়ঙ্কর তার চেহারা, চোখ দেখে মনে হচ্ছে আগুন বের হচ্ছে। তখনই সেই অবয়বটি আমার গলা টিপে ধরে আর বলে, তোকে মরতে হবে, তোকে মরতে হবে। আমি চিৎকার দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না। আমার মনে হচ্ছিল আজকেই আমার শেষ দিন। এক পর্যায়ে আমি জ্ঞান হারাই আর জ্ঞান ফিরতে দেখি আমি হাসপাতালে। আমাকে বাঁচাও মা, আমি একদম অভিনয় করছি না। সব শুনে তানিয়ার মা কান্নায় ভেঙে পড়েন আর তানিয়ার বাবাকে বলেন, আমার কাছে বিষয়গুলো স্বাভাবিক লাগছে না, তুমি আমাদের মসজিদের ইমাম সাহেবের সাথে একটু কথা বলো। তানিয়ার বাবা বলেন, কিন্তু কাল তো রিফাতের ফ্লাইট, ওকে বিদায় দিয়ে তারপরে ইমাম সাহেবের সাথে কথা বলি। পরদিন রিফাত ভাই চলে যান লন্ডনের উদ্দেশ্যে। তানিয়ার বাবা ইমাম সাহেবের সাথে কথা বলেন। সব শুনে উনি বলেন সন্ধ্যার পর তানিয়াদের বাসায় যাবেন। যথারীতি উনি আসেন, প্রথমে পুরো বাসা দেখেন, তারপরে তানিয়ার রুমে যান। তানিয়া শুয়েছিল, ইমাম সাহেবকে দেখে উঠে বসে। তারপর উনি তানিয়ার কপালে হাত রাখেন আর মনে মনে কি যেন পড়েন। সাথে সাথে সে কেমন যেন অস্থির হয়ে যায়। এক পর্যায়ে ইমাম সাহেবকে অনেক জোরে একটা ধাক্কা দেয়। ইমাম সাহেব ছিটকে গিয়ে পড়েন অনেক দূরে এবং ব্যথা পান। এরপর তানিয়া চিৎকার করে বলেন, তুই আমাকে তাড়াবি? তোর ছেলে, তোর বউয়ের জীবন তোর কাছে প্রিয় নয়? ওদের ভালো চাস তো চলে যা, আমি এই মেয়েকে ছেড়ে যাব না। ইমাম সাহেব এক গ্লাস পানি আনতে বলেন। পানি আনা হলে উনি কিছু দোয়া পড়ে সেই পানিতে ফু দিয়ে
তানিয়ার গায়ে ছিটিয়ে দেন। এরপর তানিয়া চিৎকার করতে থাকে এবং একটু পরে অজ্ঞান হয়ে যায়। তানিয়াকে বিছানায় শুইয়ে দিয়ে সবাই চলে আসেন। ইমাম সাহেব বলেন,
আপনার মেয়েটার উপর একটা খারাপ জিন ভর করেছে, কিভাবে এবং কেন তা আমি বলতে পারছি না, আমি আজ রাতে দেখব বিষয়টা, কাল আবার আসব,
বলে তিনি চলে যান। পরদিন মাগরিবের নামাজের পর তানিয়ার বাবা ইমাম সাহেবের খোঁজ নিলে জানতে পারেন উনি নাকি ওই মসজিদে আসেননি। পরে খোঁজ খবর নিয়ে ওনার বাসায় যান, গিয়ে দেখেন ওনার ছেলে বিছানায় শুয়ে আছে আর পাশে তিনি বেশ চিন্তিত হয়ে বসে আছেন। কি হয়েছে জিজ্ঞেস করলে উনি বলেন,
রাতে আমি আমার পালিত জিনের মাধ্যমে জানতে পারি যে জিনটা অনেক শক্তিশালী খারাপ জিন, আপনার মেয়েকে কেউ অনেক বাজেভাবে কালো জাদু করেছে আর এই জিনকে পাঠিয়েছে আপনার মেয়েকে মেরে ফেলার জন্য, কিন্তু কেই কালো জাদু করেছে আর কি কারণে করেছে আমি জানতে পারিনি। এরপর রাতে ঘুমানোর পর শুনতে পাই আমাদের টিনের চালে কেউ হাঁটছে, অনেক জোরে শব্দ হচ্ছে। তার কিছু সময় পর আমার ছেলে রুম থেকে চিৎকার শুনে দৌড়ে যাই, গিয়ে দেখি ওর পুরো রুম তছনছ করা আর ছেলের মাথা থেকে রক্ত পড়ছে। আমার ছেলে বলে, হঠাৎ ঘুমের মধ্যে বুঝতে পারি আমার খাট নড়ছে, চোখ খুলে দেখি আমার খাট শূন্যে ভাসছে, তারপর ঠাস করে নিচে পড়ে যায়। আমি বিছানা থেকে নেমে দৌড় দেই তোমাদের কাছে আসার জন্য, তখন মনে হয় কেউ আমাকে অনেক জোরে ধাক্কা দেয় আর আমি ছিটকে পড়ি, দেয়ালে লেগে মাথায় ব্যথা পাই, সাথে সাথে পুরো রুমে ঘূর্ণিঝড়ের মতো বাতাস বইতে থাকে। আমার ছেলে সকাল থেকে অনেক জ্বরে পড়েছে, আমি বুঝতে পারছি সব কে করছে এবং কেন করছে। আমাকে মাফ করবেন, এই জিনের সাথে লড়াই করার শক্তি আমার নেই।
হতাশ হয়ে তানিয়ার বাবা বাসায় চলে আসলেন। তানিয়ার অবস্থা দিন দিন আরো খারাপ হতে থাকে, ওর চোখ দেখে মনে হচ্ছে সেগুলো গর্তে ঢুকে গেছে, চেহারা ফ্যাকাশে, দেখলে মনে হয় জীবন্ত লাশ। আমি একদিন ওকে দেখতে গিয়ে ওর এই অবস্থা দেখে আর চুপ করে থাকতে পারিনি, তানিয়ার বাবা মাকে বলে দেই এই সব কিছুর জন্য রায়হান দায়ী আর তানিয়া নিজেও। সব শুনে তানিয়ার মা ওকে জিজ্ঞেস করেন, ও সব সত্যি স্বীকার করে নেয়, ওকে অনেক বকাঝকা করেন। পরে তানিয়ার বাবা রাহানের মাকে কল দিয়ে সব বলেন। রাহানের মা বলেন যে ওনার ছেলে এমন কিছু করেনি, সব কিছু মিথ্যা। তিনি বলেন সেদিনের পর রায়হান আর তানিয়ার সাথে যোগাযোগই করেনি, সে ঢাকায় চলে গেছে একটা চাকরি করে। তানিয়ার শরীর দিন দিন খারাপ হতে থাকে, কিন্তু সাহায্য করার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুই একজন আসলেও পরদিন থেকে আর কেউ যোগাযোগ করেন না, শুধু বলেন মাফ করবেন, কিছু করতে পারবো না। অবশেষে তানিয়ার বাবা অনেক খোঁজাখুঁজি করে সুনামগঞ্জের একজন কবিরাজের সন্ধান পান, পরে ওনাকে নিয়ে আসেন। উনি তানিয়াকে দেখেই বলেন,
এই মেয়েকে তো একদম শেষ করে ফেলেছে, অনেক দেরি করে ফেলেছেন, শয়তানটা একদম ক্ষতি করে ফেলেছে ওর।
তানিয়ার মা কাঁদতে কাঁদতে বলেন, কিছু একটা করেন, আমার মেয়েকে বাঁচান। কবিরাজ বললেন,
আমি চেষ্টা করব যতটুকু পারি।
কবিরাজ যাতে থাকেন বাসায়, উনি একটা রুমে অনেক সময় যেন কি সব করেন। এরপর এক গ্লাস পানি দিয়ে যেতে বলেন, এই পানি আর এক বালতি পানির সাথে মিশিয়ে সেই পানি দিয়ে তানিয়াকে গোসল করে আসতে বলেন। তানিয়াকে গোসল করে আনিয়ে তারপর উনি আরও এক গ্লাস পানি দিয়ে তানিয়াকে খেতে বলেন। পানি খাওয়ার সাথে সাথে তানিয়ার অস্থিরতা শুরু হয় এবং কবিরাজ একটা তাবিজ আগে থেকেই বানিয়ে রেখেছিলেন, সেটাকে মোমবাতির আগুনে পুড়িয়ে সেই ধোঁয়া তানিয়ার নাকের কাছে দিতেই তানিয়া চিৎকার করে বলে ওঠে,
ছেড়ে দে, নাহলে কাউকে ছাড়বো না, আমাদের এখানে পাঠানো হয়েছে ওকে মেরে ফেলার জন্য, এই কাজ করতে না পারলে আমাদের ক্ষতি হবে।
কবিরাজ জিজ্ঞেস করেন, তোরা কয়জন?
আমাদের দুই বোনকে পাঠানো হয়েছে, আমাকে পাঠানো হয়েছে এই মেয়েকে মারার জন্য।
আর তোর বোন? তানিয়া হেসে তার বাবার দিকে তাকায়।
কি ভেবেছিস, ছেলে বিদেশে থাকলে ওর কিছু করতে পারবো না?
তানিয়ার বাবা মা হতভম্ব হয়ে যান, কি বলে সব। পরে কবিরাজ অনেক চেষ্টা আর বাক বিতণ্ডা করে তানিয়ার শরীর থেকে খারাপ জিনকে তাড়াতে সক্ষম হন, কিন্তু সে চলে যাওয়ার সময় বলে,
আমরা আবার আসব, এক সন্তানকে তো বাঁচালি, এখন অন্য সন্তানের মৃত্যুর জন্য অপেক্ষা কর।
এরপর তানিয়া সুস্থ হয়ে যায়, ডাক্তারি চিকিৎসাও করানো হয়। ডাক্তার বলে ওর লিভারে সমস্যা হয়েছে এবং চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়। কবিরাজ একটা তাবিজ ওকে দেন কোমরে বেঁধে রাখার জন্য। তানি এখন সুস্থ আছে।
কি ভাবছেন, ঘটনা শেষ? ঘটনার পরের অংশ এবং মেইন টুইস্ট এখনো বাকি। যদি এই ঘটনা ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন, যদি সিলেক্টেড হয় তাহলে আমি ঘটনার শেষ অংশ পাঠাবো। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। নামগুলো এখানে ছদ্মনাম ব্যবহার করেছেন তিনি, সেটা তিনি জানিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার একটা ঘটনা পাঠানোর জন্য। আমরা অধীর অপেক্ষায় আছি আপনার ঘটনার দ্বিতীয় অংশ শোনার জন্য। আশা করছি খুব দ্রুতই আপনি দ্বিতীয় অংশ পাঠিয়ে দেবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ভালোর দলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। একটা নতুন ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। রাসেল ভাই, আমি মোহাম্মদ আদর চৌধুরী, জেলা দিনাজপুর থানা সদর। আমাদের গ্রামের বাড়ি রানীগঞ্জ। আমি অতীতে ভূত FM ও বর্তমানে ভূত .com এর একজন নিয়মিত শ্রোতা। আশা করি আপনি ভালো আছেন। সবার মতো আমি বলতে চাই না যে আপনি সবসময় ভালোর দলে, কারণ মানুষ সবসময় ভালোর দলে থাকতে পারে না। তারপরেও আল্লাহর কাছে দোয়া করি যেন আপনি সবসময় ভালো থাকেন। আজ আমি আপনার মাধ্যমে একটি ঘটনা শেয়ার করব। এটা আমার পাঠানো দ্বিতীয় ঘটনা। যে কোনো কারণে আমার প্রথম ঘটনাটি সিলেক্টেড হয়নি, তারপরেও ঘটনাটি শেয়ার করছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি ঘটে আমাদের মসজিদের ইমাম সাহেবের সাথে। রাসেল ভাই, আমি পেশায় একজন ডাক্তার, ময়মনসিংহ মেডিকেল কলেজে কর্মরত আছি। এই কাজের ব্যস্ততার কারণে আমাকে ময়মনসিংহে অবস্থান করতে হয়। গত কোরবানির ঈদে ছুটিতে বাসায় যাই। ছুটিতে বাসায় আসতে পেরে বেশ ভালো লাগছিল, কারণ অনেকদিন পরে প্রিয় মানুষগুলোকে কাছে পাওয়া যায়। আগেই বলেছি ভূত FM ও পরে ভূত .com এর একজন নিয়মিত শ্রোতা। কর্মব্যস্ততার কারণে ভূত .com এর লাইভ প্রোগ্রামগুলো শুনতে পারি না, পরে ইউটিউব থেকে ডাউনলোড করে শুনি। এমনি একটি এপিসোড মিস হয়ে যাওয়ায় ডাউনলোড দিয়ে আমাদের মসজিদের সামনের বেঞ্চে বসে নীরবে শুনছিলাম। হঠাৎ মসজিদের ইমাম সাহেব মাজেদ মৌলভী আমাকে দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ডাক্তার মিয়া, কি শোনেন? আমি হক চকিয়ে বললাম, আরে হুজুর, আপনি কখন এলেন? তিনি মোটা কণ্ঠে আমাকে বললেন, বলো আগে কি শুনছ। আমি বললাম, ভূতের গল্প। তিনি আমাকে সবসময় তুমি বলে সম্বোধন করতেন, কারণ বয়সে তিনি আমার বাবার বয়সী। তাছাড়া আমি ওনার কাছে মক্তবে কোরআন শিখতাম, সেই হিসেবে তিনি আমার শিক্ষক। ওনাকে ভূতের গল্প কথাটি বলার সাথে সাথেই তিনি কেন জানি অট্টহাসি দিয়ে বললেন, তুমি একজন ডাক্তার হয়ে সব বিশ্বাস করো নাকি? আমি বললাম, ভূতের বিশ্বাস হয়তো বা করি না, কিন্তু মুসলিম হিসেবে জিন তো অবিশ্বাস করতে পারি না হুজুর। তিনি কিছুক্ষণ কি যেন চিন্তা করে বললেন, শোনো মিয়া, কাল দুপুরে জোহরের নামাজের পর আমার সাথে দেখা করবে, তোমাকে আমি পিতা হাকিম মৌলভীর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলব। আমি পরের দিন জোহরের নামাজের পরে মসজিদে বসে রইলাম। ইমাম সাহেব নামাজ পড়ে আমার কাছে এসে বসলেন। তিনি বলতে শুরু করলেন সেই ঘটনাটি। ঘটনাটি ঘটে আনুমানিক 1989-90 সালের দিকে। তোমার হয়তো বা মনে আছে আমার পিতা মরহুম হাকিম মৌলভীর কথা। তিনি পেশায় ছিলেন মসজিদের ইমাম। আমাদের গ্রাম থেকে 1.5 কিলোমিটার দূরে কালিকাপুর গ্রামের মসজিদের ইমাম ছিলেন তিনি। চলতি তথা যে রাস্তা দিয়ে মানুষ সচরাচর চলাফেরা করে, সেই রাস্তা দিয়ে আমাদের বাড়ি থেকে কালিকাপুর জামে মসজিদ যেতে যদিও 1.5 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়, কিন্তু ফসলি জমির আল দিয়ে গেলে 7-8 মিনিটের রাস্তা। জমির আল হলেও মানুষের যাওয়া আসা এবং সিজনের সময় মাঠের ফসল আনার জন্য প্রায় 1.5 থেকে 2 ফিটের মতো ছোট একটা রাস্তা হয়ে গেছে। এই রাস্তার একটাই সমস্যা ছিল, রাস্তাটির কিছু দূর যাওয়ার পরে আলাল মিয়ার বাঁশের আড়ার তার মাঝখান দিয়ে যেতে হতো প্রায় 2 মিনিটের মতো। এলাকায় এটি সবচেয়ে বড় বাঁশের বাগান, যা দিনের বেলায় অন্ধকার হয়ে থাকত। বাঁশ বাগানের শুরুতে আছে দুটি শিমুল গাছ। গাছ দুটি এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন সে বাঁশ বাগানের অতন্দ্র প্রহরী, যারা সবসময় বাঁশ বাগানটিকে পাহারা দিচ্ছে।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই আলালের বাঁশের বাগান নিয়ে এলাকায় প্রচলিত আছে নানান রকম ভৌতিক কথা। বিশেষ করে রাতের বেলায় কেউ সে রাস্তা দিয়ে গেলে জোড়া শিমুল গাছ দুজিতে রাখি, রাতের বেলায় কাউকে দুদিকে দুটি পা দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাছাড়া নানান রকমের শব্দ আলোর খেলা দেখা যেত। কেউ যদি রাতে ভুলে সেই রাস্তা দিয়ে যেত, তাহলে পরদিন সকালে তার মৃত শরীর পাওয়া যেত শিমুল গাছের ডালে। এমন ভাবে মারত যেন কোন হিংস্র প্রাণী তাকে বিকৃত করে মেরেছে। মাঝে মাঝে শরীরের মাংস খাবলে খাবার হিসেবে খুলে নিয়েছে। এরপর সেই মৃতদেহটিকে শিমুলের ডালে ধনুকের মতো করে ঝুলিয়ে দিত। এইভাবে তিনজন লোক মারা যাবার পর রাস্তাটি দিয়ে রাতে কেউ যাওয়া আসা করত না। এরপর অনেক দিন পার হয়ে যায়, কোনো সমস্যা হয়নি, কিন্তু মানুষের মনে সেই বাঁশ বাগানটিকে নিয়ে এখনো ভয় আছে। সত্যি কথা বলতে কি, আমি যখন ছোট ছিলাম, মায়ের সাথে কোনো জিনিস নিয়ে বায়না যখন করতাম, তখন মা আমাকে সেই বাঁশ বাগানের ভূতের ভয় দেখাত। আলাল সাহেব সেই প্রজন্মের এবং সেই প্রজন্ম হারিয়ে গেছে, কিন্তু আজও আলালের বাঁশের বাগান মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। যাই হোক, ঘটনায় আসি। আমার পিতা হাকিম মৌলবী সাধারণত মেইন রাস্তা দিয়ে যাওয়া আসা করত। একদিন এশার নামাজের সময় বাবার খুব খারাপ লাগতে শুরু করল। তিনি ভাবলেন রাস্তা দিয়ে হেঁটে গেলে তো অনেক সময় লাগবে, তাই তিনি মাঠের রাস্তা দিয়ে হেঁটে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন। মসজিদের কিছু লোক ওনাকে এই রাস্তা দিয়ে না যাওয়ার জন্য বললেন, কিন্তু তিনি আল্লাহর উপর ভরসা করে সেই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন। কিছুদূর আসার পর তার শরীর কেন যেন ভারী ভারী মনে হল। তিনি যেহেতু একজন আলেম, তার জানা সব পদ্ধতি ব্যবহার করে তিনি শরীর বন্ধ করে আবার হাঁটতে শুরু করলেন। হঠাৎ তিনি অনুভব করলেন তার পেছনে পেছনে কে যেন হাঁটছে। তিনি দাঁড়িয়ে গেলেন, পেছনে হাঁটার শব্দটা বন্ধ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন কোনো খারাপ জিন তার পিছু নিয়েছে। ওনার শরীর অসুস্থ হওয়ার সত্ত্বেও যতটুকু সম্ভব দ্রুত হাঁটতে লাগলেন। যে সময় তিনি বাঁশের আড় পার হয়ে জোড়া শিমুল গাছের কাছে আসলেন, তিনি দেখলেন শিমুল গাছ থেকে একটি কাটা মাথা ধূপ করে সামনে পড়ে হাসতে শুরু করল। তিনি এই দৃশ্য দেখে ভয় পেয়ে আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করলেন। তিনি দেখলেন মাথাটি মাটি থেকে প্রায় এক থেকে দেড় হাত ওপরে উঠে আসছে এবং কাটা মাথার নিচ দিয়ে ঝর্ণার মতো রক্ত যাচ্ছে। হাকিম মৌলবী কোনো কিছু চিন্তা না করে যে পথে এসেছিলেন সেই পথে, তথা বাঁশ বাগানের ভেতর দিয়ে মসজিদের দিকে দৌড়াতে শুরু করলেন। কিন্তু 30 সেকেন্ড দৌড়ানোর পরে তিনি থেমে যান, কারণ কোনো লতানো বস্তু দিয়ে তার পা আটকে যায়। আটকে যাওয়া পায়ে হঠাৎ করে হ্যাঁচকা টান পড়ে। পেছনে তাকিয়ে দেখেন সেই কাটা মাথা থেকে দুটি রশির মতো জিনিস বের হয়ে তার পা আটকে ফেলেছে। রশির টান ধীরে ধীরে বাড়তে লাগলো এবং হাকিম মৌলবীকে টেনে হেঁচড়ে শিমুল গাছের দিকে নিয়ে যেতে লাগলো। অসুস্থ শরীরে এত নির্যাতন তিনি আর নিতে পারছিলেন না। তিনি চিৎকার করে ব্যথায় কোঁকিয়ে উঠলেন, কিন্তু এ কি, হায় আল্লাহ! উনি দেখলেন ওনার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। শিমুল গাছের নিচে আসার পর তিনি দেখলেন মাথাটি মাঝ বরাবর খণ্ডিত হয়ে দুটি খণ্ড দুই শিমুল গাছের ওপরের দিকে উঠতে শুরু করেছে। এই অবস্থায় তিনি নিজের জ্ঞান হারিয়ে ফেলেন। এদিকে আমার মা বেশ চিন্তিত, কারণ আমার পিতা তথা হাকিম মৌলবী এখনও নামাজ পড়িয়ে আসেনি। অনেক রাত হয়ে গেছে, বাসায় আর কোনো পুরুষ মানুষ নেই যাকে মা গিয়ে বলবেন। সে সময় আমি উচ্চ শিক্ষার জন্য রানীবন্দর মাদ্রাসায় থাকতাম, আর সেই কারণে মা বাসায় একা থাকতেন। তিনি সারা রাত জেগে থেকে ফজরের নামাজের আজানের সময় পাশের বাসার হামিদুরের বাসায় গিয়ে ডাকতেন। হামিদুর হল আমাদের বাড়ির পাশের একজন লোক, ওনাকে আমি চাচা বলে ডাকতাম। ঘটনা শুনে তিনি কিছু লোক নিয়ে কালিকাপুর জামে মসজিদের দিকে এগিয়ে যান। তারা কিন্তু ফসলি জমির আল দিয়ে না গিয়ে চলতি রাস্তা দিয়ে যান, কারণ আমি আগেই বলেছি এই রাস্তা দিয়ে সচরাচর কেউ যায় না। মসজিদের ফজরের নামাজ পড়তে আসা একজন মুসল্লিকে বাবার কথা বলায় তিনি বললেন, গতকাল এশার নামাজের সময় ইমাম সাহেবের শরীর খারাপ থাকায় তিনি আলালের বাঁশের আড়া দিয়ে হেঁটে বাসার দিকে রওনা দেন। এই কথা শুনে হামিদুর চাচা ও তার সাথে নিয়ে আসা লোকজন সেই দিকে রওনা দেয়। তারা যে সময় বাঁশ বাগানের কাছে আসে, সে সময় চারিদিকে ভোরের আলো ফুটতে শুরু করেছে। জোড়া শিমুল গাছের নিচে আসার পর তারা চিৎকার দিয়ে যে যেদিকে পারল ছুটে পালাতে শুরু করল। তাদের চিৎকার শুনে গ্রামবাসী সকলে গিয়ে দেখে এক বিভৎস দৃশ্য। আমার পিতা তথা হাকিম মৌলবী মাথা নিচের দিকে করে শিমুল গাছ দুটি থেকে বেয়ে আসা বুনো লতা দিয়ে দুই পা দুদিকে দিয়ে বাঁধা, ঠিক যেন ইংরেজি ওয়াই অক্ষরের মতো।
পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত ঠিক যেমন করে গরুর চামড়া ছাড়ানো হয় সেইভাবে ছাড়ানো। ওনার পরনে ছিল জুব্বার লুঙ্গি, পা দুটি ওপরের দিকে থাকায় জুব্বারের নিচের দিকে বের হয়েছিল, আর পা থেকে ছাড়ানো চামড়ার কারণে কটিদেশ পর্যন্ত ঝুলে আছে। জুব্বা রক্তে ভিজে গেছে। হামিদুর চাচা ও আরো কিছু লোক ধরাধরি করে বাবাকে নিচে নামায়। তারা দেখেন বাবার শ্বাস প্রশ্বাস তখনও চলছে। তারা দেরি না করে দিনাজপুর সদর হাসপাতালে নিয়ে যান। আনন্দের কথা এটাই যে দীর্ঘ ২৭ দিন মেডিকেলে থাকার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন, কিন্তু ওনাকে ডাক্তার বাঁচাতে পারলেও বাঁচাতে পারেনি ওনার দুটি পা। পা দুটির জন্য শত চিকিৎসা করার পরেও পচন ক্রিয়া শুরু হয়ে যায় এবং পরে হাঁটু পর্যন্ত কেটে বাদ দিতে হয়। তিনি তার পরেও দীর্ঘ ৮ বছর বেঁচেছিলেন তথা ১৯৯৮ সালে তিনি মারা যান। আপনারা ভাবছেন ঘটনা শেষ? না, ঘটনা এখানেই শুরু। কি আছে সেই বাঁশবাগানে, রাতে সেই রাস্তা দিয়ে যাওয়া মানুষের সাথে কি ঘটে, আর ইমাম সাহেবের পিতার সাথে কি ঘটেছিল, পরবর্তীতে ওনার সাথে কি ঘটল, এটা জানার এখনো বাকি। ঘটনাটি বড় হওয়ার কারণে এই পর্যন্ত লিখলাম। যাই হোক, ঘটনাটির একটি অংশ শেষ সেটা আমরা বুঝতে পারছি। পরের অংশের জন্য আমরাও অপেক্ষা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটি পাঠানোর জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়।
স্পিরিট, বি হিয়ার উইথ মি।
Boot.com. The fear returns with Russell.
ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। এবারে নতুন একটা ঘটনায় যাব, আর এই ঘটনাটি আপনাদের শোনাবেন সাবিত আলম। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং ডিয়ার লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি আজকে যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব সেই ঘটনাটি আমাকে বলেছেন লুনা আপুর হাজব্যান্ড। লুনা আপুকে আপনারা অনেকেই চিনে থাকবেন, কারণ আমির আপুর ঘটনা সহ বেশ কয়েকটা ঘটনা লুনা আপু আমাকে দিয়েছিলেন। আমির আপুর ঘটনাটা ছিল একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। তো ওনার কাছ থেকে আসলে আমি ম্যাক্সিমাম বিদেশি ঘটনাগুলি পেয়ে থাকি। তবে আজকের ঘটনাটি আমাকে বলেছেন লুনাপুর হাজব্যান্ড আরিফুল ভাই। আরিফুল ভাই ঘটনাটি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, এবং যদি আমার বলায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা নিজগুণে আমাকে ক্ষমা করে দেবেন। চলুন আমরা চলে যাই সরাসরি ঘটনার দিকে। আজকে থেকে প্রায় ৬-৭ বছর আগের কথা। ওই টাইমে ওনারা আমেরিকাতে বা ক্যানাডাতে স্থায়ীভাবে বাসিন্দা হয়ে গিয়েছেন। দেশে ওনাদের খুব বেশি একটা আসা হয় না। বিভিন্ন টাইপের অকেশন যেমন বিয়ে, ঈদ, এরকম অকেশনে মাঝে মাঝে খুবই কম, মানে বছরে একবার বা দুইবার ম্যাক্সিমাম ওনাদের আসা যাওয়া হতো দেশে। তো এই টাইমটা যখন হয়, মানে ঘটনার যেই প্রেক্ষাপট, ওই টাইমে ওনারা একটা বিয়ের দাওয়াত পান, যেটা ছিল আসলে আসিফুল ভাইয়ের মামাতো বোনের বিয়ে। এবং ওই টাইমে আসিফুল ভাইয়ের নিজের বিয়ে হয়নি লুনাপুর সাথে। তো উনি ওনার ফ্যামিলি নিয়ে, ওনার দুই বোন এবং ওনার আরেকটা ভাই, ওনার টোটাল ৪ ভাই বোন, সবাই মিলে মা বাবা সহ ওনারা দেশে ব্যাক করেন। ওনাদের গ্রামের বাড়িটা ছিল ঝিনাইদহের কোন একটা গ্রামে, যে গ্রামের নামটা উনি আমাকে বলতে নিষেধ করায় আমি এখানে উল্লেখ করতে পারছি না। তো ওনারা যখন গ্রামে ফেরত আসেন বহু বছর পরে, ওনাদের অনুভূতিটি একটু অন্যরকম, যে সেই কাঁচা রাস্তা, মাটির ঘর, এই জিনিসগুলি এখনো তো আসলে খুব বেশি একটা গ্রামে দেখা যায় না। তবে ওনাদের ওই জায়গায় এই জিনিসগুলি তখনও কিছু কিছু বাড়িতে ছিল। তো ওনাদের বেশ ভালো একটা অনুভূতি হয় যে এতদিন পরে গ্রামে আসলাম, ইট উড বি ফান, ইট উড বি ভেরি ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ফর আস। এরপরে ওনারা বিয়ের জন্য যখন সেই বাড়িতে উপস্থিত হলেন, ওনার মামা বাড়িতে, তখন ওনার মামা বাড়ির লোকেরা ওনাদের থাকার একটা বন্দোবস্ত করার ব্যবস্থা করছিলেন। গ্রামের বিষয়টা আসলে হয় কি, বিয়ে বাড়িতে অনেক মানুষ আসে, তো তাই আসলে বিভিন্ন ঘরে গ্রামের মানুষের সবাই যেহেতু খুবই পরিচিত এবং একজন একজনের সাথে খুব ভালো একটা সম্পর্ক থাকে, সেই সুবাদে সবাই একজন একজনের ঘরেই থেকে যায়। আত্মীয় স্বজন আসলেও একজন একজনের ঘরে স্টে করে। তো যেই লোকটার কাছ থেকে আসিফুল ভাইয়ের পরিবারের থাকার ব্যবস্থা করা হয়েছিল, সেই লোকের কাছে যখন আসিফুল ভাইয়ের মামা ওনাকে নিয়ে যান, তখন ওনার মামাকে সেই ব্যক্তিটা বলে যে আসলে ওনাদের তো আমাদের বাসায় রাখার কথা ছিল, কিন্তু আসলে আমি এটা এখন পাচ্ছি না, বিকজ আমার বাসায় হঠাৎ করে গেস্ট চলে আসে, তো এই কারণে আসলে আমি আমার বাসায় তো রাখতে পারছি না, বাট একটু সামনে আমার আরেকটা পৈতৃক ভিট আছে, সে ভিটেটা খালি পড়ে আছে, ওখানেই আমি ওনাদেরকে রাখার ব্যবস্থা করতে পারি। মামাও কিছুটা আসলে ইতস্তত বোধ করছিলেন যে আগে একটা ব্যবস্থা করার কথা ছিল, ব্যবস্থাটা হয়েও গিয়েছিল, বাট এখন যেহেতু এই প্রবলেমটা, তো উনি আসলে এই প্রবলেমটাকে খুব বেশি একটা মানে ভালো নজরে নেননি, যেহেতু এই ব্যক্তিটা কথা দিয়েছিল। তারপরে অগত্যা যেহেতু থাকতেই হবে, সেহেতু মামার কাছ থেকে চাবি নিয়ে নিলেন আরিফুল ভাইয়ের ফ্যামিলি, এবং মামাও সাথে গেলেন সেই ঘরের ভেতরে। ঘরটাতে যখন ওনারা ঢুকলেন বা ঘরের আশেপাশে যখন ওনারা প্রথম প্রথম যাচ্ছেন, তখন মোটামুটি প্রায় ওনাদের সন্ধ্যার পরে মাগরিবের পরে অন্ধকারই হয়ে গেছে। ওনারা যখন গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছিলেন, তখন ওদের ভালোই লাগছিল যে বহুদিন পরে গ্রামে আসলাম, এরকম কাঁচা রাস্তা, অন্ধকার রাস্তা, এটা এটা অন্য ধরনের একটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স ওনাদের কাছে, যেহেতু ওনারা বিদেশে থাকেন। তো যখন ওই ঘরটার কাছাকাছি ওনারা গেলেন, লন্ঠনের আলোতে দেখা যাচ্ছে ঘরটা মানে খুবই ভয়ানক লাগছে, ফিলস লাইক ইটস এ ক্রিপি প্লেস। বহুদিন যাবৎ হয়তো বা এই বাসায় কেউ থাকে না, বা এই এলাকা বা বাসার আশেপাশের যে জায়গাগুলি সেগুলোর কেউ কোনো যত্ন নেয় না। ওনাদের কিছুটা ভয়ই লাগলো বাসাটা দেখে, বাট তারপর ওনারা চিন্তা করলেন যে আসলে আমরা তো মডার্ন মানুষ, সো উই ডোন্ট বিলিভ অল দিস লাইক ঘোস্ট বা জিন টাইপের কোনো কিছু ওনারা আসলে বিশ্বাস করতেন না কখনই। ঘরের দরজার তালাটা খোলা হলো এবং ওনারা ভেতরে গেলেন। ভেতরে দেখলেন মোটামুটি গ্রামের ঘরগুলো যেরকম হয় গতানুগতিক গ্রামের ঘর থেকে, এই ঘরটা কিছুটা ডিফারেন্ট, মানে এই ঘরটার ভেতরে মোটামুটি 5-7টা ইন্ডিভিজুয়াল রুম বা কামরা আছে। তো যখন যে ব্যক্তি এই ঘরটাতে ওনাদেরকে থাকতে দিলেন, সেই ব্যক্তি বলেছিলেন যে এই ঘরটা ছিল আসলে যুদ্ধ পরবর্তী একটা ধ্বংসাবশেষের মতো বলতে গেলে ঘর। এই ঘরটা আসলে একটা হিন্দুয়ানা বাড়ি ছিল, এই বাড়ির যে মালিক ছিল উনি হিন্দু ছিলেন, এবং দেশ বিভাজনের পরে উনি আসলে এখান থেকে চলে যান, বা কোনো কারণে হয়তো বা ঘরটা খালি পড়ে থাকে, এবং পরবর্তীতে এই ঘরটা আসলে আসিফুল ভাইয়ের মানে আরিফুল ভাইয়ের মামার যে বন্ধু যিনি এই ঘরটা থাকতে দিয়েছেন, উনি এই ঘরটা আসলে কোনো না কোনো ভাবে অ্যাকোয়ার করেন বা ওনার পৈতৃক সম্পত্তিতে পরিণত হয় কোনো না কোনো ভাবে কেনার পরে। ঘরের ভেতরে যখন ওনারা ঢুকলেন, তখন দেখলেন যে 5-6টা বা 7টা কামরা, এবং প্রতিটা কামরার মধ্যে বিছানা লাগানো থাকে, মানে কিরকম কাঠের বিছানা, ওগুলো অনেক পুরাতন, এবং বিছানার উপরে যে বেডশিট গুলি আছে এগুলো ধোলা, একেবারে অবস্থা খারাপ, খুবই জঘন্য একটা পরিস্থিতি ঘরের ভেতরে। তো ওনারা চিন্তা করলেন যে এত দূর থেকে জার্নি করে আসলাম, এখন আবার এগুলি পরিষ্কার করে থাকতে হবে। তো অগত্যা ওনারা আরো কয়েকজন লোক নিয়ে ঘরটাকে পরিষ্কার করালেন, কিন্তু ঘরের সবার ডান পাশে রান্নাঘরের ঠিক অপোজিট একটা রুম আছে, যে রুমটাকে বলেছেন যে ব্যক্তি দিয়েছেন ঘরটা, উনি বলেছেন ইটস এ স্টোর রুম, এটা একটা স্টোর রুম, এবং এই ঘরটাতে কারো থাকার কোনো আসলে দরকার নেই, বিকজ এই ঘরটা বাইরে থেকে তালা দেওয়া এবং এই তালার চাবি ওনাদের কারো কাছে নেই। তো এটা স্টোর রুম, এখানে বিভিন্ন জিনিসপত্র, আসবাবপত্র বা ভাঙা জিনিসপত্র রাখা, এই কারণে আসলে ওই ঘরটা খুব বেশি একটা মানে সবার নজরে আসেনি। সবাই এই কথাই ভেবেছেন যে স্টোর রুম যেহেতু গ্রামের বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকতেই পারে, তো আমাদের আসলে এই জায়গায় বেশি একটা মানে মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওনারা ঘর পরিষ্কার করার পরে নিজেদের রুম ভাগ করে নিলেন, এক রুমে আরিফুল ভাই এবং ওনার ছোট ভাই, এবং আরেক রুমে ওনার মা বাবা, এবং আরেকটা রুমে ওনার দুই বোন। এই তিনটা রুম ওনারা ডিসাইড করে নিলেন যে ওনারা থাকবেন। তো রাতের বেলা যখন ওনারা সবাই খাওয়া দাওয়া করে আসলেন বিয়ে বাড়ি থেকে, ওনাদের ঘুমানোর টাইম হলো, সবাই শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে আরিফুল ভাই ওনার মোবাইলে অনেক মুভি ডাউনলোড করে নিয়ে এসেছিলেন এবং এই মুভিগুলো উনি দেখছিলেন। তো মুভি দেখতে দেখতে একটা পর্যায়ে ওনার মনে হলো ঘরের ভেতরের বাতাসটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল, মোটামুটি বেশ ঠান্ডা, যদিও শীতকাল ছিল কিন্তু ঘরের ভেতরটা এত ঠান্ডা ছিল না তখন। উনি বিষয়টাকে খুব বেশি একটা আমলে নেননি, উনি চিন্তা করলেন ইটস উইন্টার মর্নিং, নিয়ারলি মর্নিং, যেহেতু রাত হয়ে গেছে এএম, সো এই টাইমে আসলে ঠান্ডা থাকতেই পারে, ইটস নট এ বিগ ডিল। তো উনি জিনিসটাকে ইগনোর করা স্টার্ট করলেন। বাট হঠাৎ করে শুয়ে শুয়ে উনি শুনলেন কি যে ওই যে স্টোর রুম, ওই স্টোর রুমের দরজাটা হালকা খোলা হলো। এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে ওনারা যে রুমটা ডিসাইড করেছিলেন সেই রুমটা ছিল সেই স্টোর রুমের একেবারেই পাশে। তো উনি শুনতে পেলেন যে স্টোর রুমের দরজাটা খুলছে এবং দরজা দিয়ে কেউ বাহিরে বেরিয়ে আসছে, এবং বেয়ার ফুটেড বা খালি পায়ে যদি ঘরের ভেতরে কেউ হাঁটে যেরকম একটা সাউন্ড হওয়ার কথা, ওরকম একটা সাউন্ড উনি পাচ্ছেন যে ভেতর থেকে কেউ বেরিয়ে আসছে, এবং ফুটস্টেপটা আস্তে আস্তে ওনার ঘরের সামনে এসে থেমে গেল। উনি কিছুটা ভয় পেলেন, চিন্তা করলেন যে এই ঘরে তো আমরা বাদে আর কেউ নেই, বোনেরা সবাই ঘুম, আম্মু আব্বু ঘুম, আমার ভাইও ঘুমাচ্ছে, দেন এই লোকটা আসলে কে, বা ঘরের ভেতর আর কে আসছে, বাইরে থেকে কেউ আসছে কিনা বা মামা আসছে কিনা। উনি নিজের ঘরের দরজার সামনে গেলেন যেগুলি উনি ঘুমাচ্ছিলেন এবং জোরে চিৎকার করে ডাকলেন, মামা মামা তুমি এসছো নাকি? কিন্তু বাহির থেকে কোনো ধরনের কোনো সাউন্ড নেই, কেউ কোনো কথা বলছে না। উনি চিন্তা করলেন হয়তো বা এটা আমি জার্নি করে আসছি, এটা আমার মনের ভুল হতে পারে, সো এটা কোনো বড় কোনো বিষয় না। তো উনি বিষয়টাকে ইগনোর করে আবার ঘরে শুয়ে পড়লেন। হঠাৎ করে উনি দেখলেন কি যে ওনার যে দরজাটা রুমের উনি বন্ধ করেছেন, মানে চিটকেনি মেরে উনি বন্ধ করেছেন, সেই চিটকেনিটা আস্তে আস্তে হঠাৎ করে নিজে থেকেই খুলে গেল। মানে খুবই আশ্চর্যজনক ভাবে চিটকিনিটা খুলে গেল, এবং দরজাটা যখন একটুখানি ফাঁকা হলো উনি দেখতে পেলেন শ্যাডো টাইপের কিছু একটা, যেহেতু রুমের ভেতরে হ্যারিকেন জ্বলছিল, ওই হ্যারিকেনের আলোটা যদি কোনো কিছুর উপরে পড়ে অপোজিট সাইডে আসলে একটা শ্যাডো পড়ে। তো উনি দেখতে পেলেন ওনার দরজার পেছনে একটা লম্বা বড় একটা শ্যাডো পড়ছে, শ্যাডোটা লম্বা হওয়ার কারণে হ্যারিকেনটা অনেক দূরে থাকার কারণে শ্যাডোটা লম্বা দেখা যাচ্ছে, নর্মালি আসলে যেটা হয়। উনি ভাবলেন যে উনার আম্মু আব্বুই আবার এলো কিনা, কিন্তু উনিও ভাবলেন যে আমার ঘরের ভেতরের চিটকিনি কিভাবে খুলে যায়, এই লক কিভাবে খুলবে। উনি উঠতে যাবেন, ওই টাইমে উনি খেলেন সর্বোচ্চ একটা ধাক্কা, দরজা তো খোলা বাট দরজার মধ্যে ঠক ঠক করে নক হচ্ছে, এবং কেউ ঘরের ভেতরে প্রবেশ করলো উনি দেখতে পেলেন। তিনটা নক করার পরে কেউ ঘরের ভেতরে প্রবেশ করলো, উনি দেখলেন কালো কালারের একটা শ্যাডো, বাট শ্যাডোটার আকার আকৃতি উনি কিচ্ছু বুঝতে পারছিলেন না, বাট উনি আমাকে যতটুকু বলেছেন ইটস মোর লাইক এ হিউম্যান শ্যাডো, মানুষের মতো একটা শ্যাডো। এই জিনিসটা আস্তে আস্তে ঘরের ভেতরে এন্ট্রি করলো। এই জিনিসটা যখন ঘরের ভেতরে আসলো ওনার কাছে মনে হলো রুমটা আরো অনেক বেশি ঠান্ডা হয়ে গেল, এতটা ঠান্ডা যে উনি আসলে দমও নিতে পারছেন না, ওনার বডিতে বলতে গেলে ফ্রস্ট বাইটের মতো অবস্থা। উনি আয়াতুল কুরসি পড়া স্টার্ট করলেন, এবং তখন উনি ওনার কানে কানে একটা শব্দ শুনতে পেলেন, আমার ঘরে যেহেতু এসছো আমার নিয়ম মতো থাকতে হবে, না হলে তোমাদের সবার ক্ষতি করব, কথাটা যেন মনে থাকে। এই কথা উনি শোনার পরে মোটামুটি ভালো ভয় পেয়ে গেলেন। উনি চিন্তা করলেন এই কথাটা কে বলল, কেনই বা বলল, ঘরটাই বা কার। এই সমস্ত চিন্তা করে উনি হঠাৎ করে ঘুম থেকে উঠতে যাবেন, মানে ঘুমাননি উনি, তখন তন্ত্রা টাইপের মতো অবস্থায় ছিল ওনার, কেন উনি বলতে পারছেন না আসলে। উনি যখন বিছানা থেকে উঠলেন, ওঠার পর উনি দেখলেন যে ঘরের তাপমাত্রা টোটালি নর্মাল, এবং ঘরের যেই ডোর ওটাও লাগানো, বাট চিটকিনি যেটা আছে ওটা খোলা। রাতের বেলা ওনার তখন চিন্তা হলো কি যে কি হলো, আমি কি স্বপ্ন দেখলাম কিনা আমি বুঝতে পারছি না। তারপর উনি ওনার ছোট ভাইকে ডাকলেন যে ভাই ওঠ, আমি একটু ওয়াশরুমে যাবো, আমার তো একটু ভয় করছে, চল আমার সাথে। উনি অনেকক্ষণ ডাকার পর ওনার ছোট ভাই ঘুম থেকে উঠলেন এবং উনি গেলেন ওয়াশরুমে। তো ওয়াশরুম থেকে ফিরে উনি ওনার ছোট ভাইকে বললেন যে দেখ, আমি তো আসলে এরকম জিনিসপত্র দেখেছি, আমি আসলে বুঝতে পারছি না যে এটা কি হচ্ছে বা এই বাসায় কোনো প্রবলেম আছে কিনা। ওনার ছোট ভাই ওনাকে বললেন যে ঘুমে ঘুমে অবস্থায় বললেন, এগুলো আসলে কোনো প্রবলেম না, এগুলো তোমার মনের ভুল ভাইয়া, তুমি চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো। তো ওনারা দুইজন আবার ঘুমিয়ে পড়লেন ওই টাইমে। তো সকাল হলো যখন, তখন উনি বিয়ে বাড়িতে গেলেন এবং ওখানে আনন্দ করলেন, সব মজাদার খাবার দাবার ওনারা খেলেন। তো ওনার এই জিনিসটা আর মাথায় ছিল না কোনোভাবে, কিন্তু উনি তারপরেও ওনার আম্মুর সাথে বিষয়টা শেয়ার করেছিলেন। ওনার আম্মু বলেছিলেন যে এটা আসলে কোনো ব্যাপার না, তুমি তো অনেক দূর থেকে জার্নি করে আসছো, সো জার্নি করার কারণে তোমার এরকম আসলে মনের ভুল হতেই পারে, সো এটা নিয়ে ভাবার কিছু নেই। এরপরে ওনার আরেকজন খালা আসলেন বিয়েতে সামিল হওয়ার জন্য, একজন খালা আসলেন, উনি ছিলেন ওনার মায়ের সব থেকে ছোট বোন, মানে আরিফুল ভাইয়ের সব থেকে ছোট বোন ছিলেন, ইয়াং ছিলেন, এবং তার দুইটা ছোট ছোট ছেলে মেয়ে ছিল, একটা ছেলে এবং একটা মেয়ে। ওরা দুজন খুবই খেলাধুলা করছিল মানে বাড়িতে এসে, এবং খুবই খুশি, হ্যাপি, সবাই খুবই হ্যাপি। তো এমন টাইমে যখন রাত হল ওনারা আবার সেই ঘরে শুতে গেলেন এবং সেদিন রাত্রে বেলা যখন উনি সেই নিজের রুমের বাহিরে দাঁড়িয়ে বা পায়চারি করে মোবাইলে কাজ করছিলেন ওই টাইমে উনি দেখলেন যে ওনার খালাতো ছোট ভাই বোনেরা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করছে। তো এই টাইমে হঠাৎ করে দুইটা ছেলে মেয়ে দাঁড়িয়ে গেল এবং সেই যে স্টোর রুম সেই স্টোর রুমের দিকে দাঁড়িয়ে তারা হচ্ছে কান্না শুরু করে দিল, চিৎকার শুরু করে দিল। তো এত জোরে ওনারা চিৎকার করছে ছোট ছেলে মেয়ে দুজন, তো আসলে বাড়ির সবাই দৌড়ে ওনাদের কাছে চলে যায়, বাচ্চাদের কাছে। তো বাচ্চাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছে, তোমরা এরকম করছো কি কারণে, বাচ্চারা বলে যে ওই রুমের বাহিরে একজন আন্টি দাঁড়িয়ে এবং এই আন্টি ওনাদেরকে ডাকছে। তো এরপরে সবাই মোটামুটি ভয় পেয়ে গেল এবং ভয় পাওয়ার পরে বাচ্চাদের কথায় আসলে খুব বেশি একটা পাত্তা কেউ দিল না, কারণ বাচ্চারা ইমাজিনারি ফ্রেন্ড, বিভিন্ন টাইপের জিনিস ইমাজিন করতেই পারে, ইটস নট এ বিগ ডিল। সো ওনারা এই বিষয়টা পাত্তা দিলেন না বেশি একটা। তো পাত্তা না দেওয়ার কারণে যখন বাচ্চাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হলো, ওদের হাতে মানে খাবার টাবার মিষ্টি চিজ বলস এই টাইপের জিনিসপত্র দেওয়ার পরে বাচ্চা দুটো শান্ত হয়ে গেল, ওদের আর কিছু মনে নেই, ওরা আবার ওদের মতো রিদমে খেলা স্টার্ট করলো। তো এরপরে হঠাৎ করে আরিফুল ভাই চিন্তা করলেন যে আমি তো গতকালকে রাতে একটা অবয়ব দেখলাম, আজকে বাচ্চারাও এরকম করে কান্নাকাটি করলো, তা আমি তো অবশ্যই মনে হয় ভুল দেখছি না বা আমি ভুল দেখিনি, তো বাচ্চাদের সাথে একটু কথা বলে দেখা যাক। উনি কি করলেন, বাচ্চাদের কাছে গেলেন, বাচ্চাদের কোনো জিজ্ঞাসা করলেন যে তোমরা আসলে কি দেখেছিলে বলো তো। ওই বাচ্চাদের তো তখন খুব খুশি মনে খেলাধুলা করছিল। হঠাৎ করে আরিফুল ভাইয়ের মুখ থেকে এই কথাটা শুনে বাচ্চা দুটো ভয় পেয়ে গেল, আবার তাদের মুখের অবস্থা আগের মতো ভয়ানক হয়ে গেল, যেন কোনো কিছু একটার কথা চিন্তা করে ওরা খুব ভয় পাচ্ছে। তো বাচ্চা দুটো আরিফুল ভাইকে বললেন যে ভাইয়া আমরা দেখেছি ওই জায়গায় একটা আন্টি দাঁড়িয়ে, একদম কালো পোশাক পরা, মুখ দেখা যায় না, ঢাকা, উনি আমাদেরকে হাতের ইশারা করে সেই ঘরের ভেতরে ডাকছেন। এই কথা শুনে আরিফুল ভাই কিছুটা নিশ্চিত হলেন যে এটা মনে হয় আমার মনের ভুল না, তারপরও দেখা যাক কি হয়। সেদিনই রাত্রে বেলা সেই বাচ্চাদের কাছে কিছু খেলনা ছিল, যার মধ্যে একটা ছিল রিমোট কন্ট্রোল কার। রিমোট কন্ট্রোল গাড়ি বা কার এই জিনিসটা কিন্তু আমরা সবাই মোটামুটি চিনি, আমাদের কাছে একটা রিমোট থাকবে এন্ড রিমোটে প্রেস করলেই গাড়িটার সামনে আগাবে বা সাউন্ড করবে, মিউজিক করবে, কিন্তু আমি যদি রিমোট প্রেস না করি তাহলে সেই গাড়িটার কোনো ধরনের মুভমেন্ট হবে না। রাতের বেলা যখন সবাই ঘুমাতে যায় চারদিকের পরিবেশ একেবারেই নিশ্চুপ, ঝিঝি পোকার ডাক ছাড়া কিচ্ছু শোনা যাচ্ছে না অন্ধকার চারপাশে। হঠাৎ করে আরিফুল ভাই শুনতে পেলেন যে যেই গাড়িটা আছে এই বাচ্চাদের যে রিমোট কন্ট্রোল কার, ওই কারের হালকা সাউন্ড উনি শুনতে পেলেন। উনি চিন্তা করলেন বাচ্চারা হয়তো আবার বাইরে এসে খেলছে যেহেতু ঘুম পাচ্ছে না ওদের। কিন্তু দুই তিন সেকেন্ড পার হলো এই কাহিনী, উনি শুনলেন ওনার দরজায় ধাম করে একটা পিছুর ধাক্কা লাগলো। রাতের বেলা আসলে ছোট ছোট সাউন্ডও খুব বেশি শোনা যায়। তো এই ধাক্কা লাগার পরে উনি চিন্তা করলেন কি কি ব্যাপার, দরজায় কি ধাক্কা লাগলো। উনি কয়েক সেকেন্ড ওয়েট করলেন, খুলতে যাবেন এমন টাইমে আবার একটা ধাক্কা, উনি শুনতে পেলেন যে বাহিরে তখন ওই রিমোট কন্ট্রোল গাড়িটার সাউন্ড হচ্ছে, একবার পেছনে যাচ্ছে, একবার দরজায় ধাক্কা দিচ্ছে, পেছনে যাচ্ছে, ধাক্কা দিচ্ছে, এরকম একটা রিদম ফলো করছে। তো এই সাউন্ড শুনে উনি যখন বের হলেন দরজার বাহিরে তখন উনি দেখলেন ওনার আম্মুও বেরিয়ে আসছেন এবং উনি ওনার আম্মুকে বললেন যে কি ব্যাপার আম্মু, এই গাড়ি এখানে কিভাবে এলো। তখন ওনার খালা চলে আসছেন শব্দ শুনে, বললেন কি যে গাড়ি এখানে কিভাবে আসলো। তখন আরিফুল ভাইয়ের আম্মু বললেন কি যে হয়তোবা বাচ্চারা খেলাধুলা করার জন্য রিমোটটা নিজের কাছে রেখে দিয়েছিল, ঘুমের মধ্যে চাপ লেগে গেছে, এই কারণে হয়তোবা গাড়ির সামনে চলে আসছে। কিন্তু ওনার খালা রিমোটটাকে দেখিয়ে বলেন যে দেখো রিমোটটা তো ফ্লোরেই পড়া, এই রিমোট তাহলে কে ধরবে। এখন আরিফুল ভাই চিন্তা করলেন লজিক্যাল এক্সপ্লেনেশন যেটা দেওয়া যায়, এটা হতে পারে কি কোন একটা ইলেকট্রনিক ফল্ট, যেহেতু ইলেকট্রনিক জিনিস ব্যাটারি চালিত জিনিস ফল্ট হতেই পারে। কিন্তু এই ধারণাটা ওনাদের আসলে বেশিক্ষণ স্থায়ী হয়নি এই লজিক্যাল এক্সপ্লেনেশনটা। ওই দিন রাতের বেলায় মোটামুটি একটা কি দেড়টা বাজে, এরকম টাইমে সবাই শুনলেন চারপাশ থেকে চিৎকার, খালার রুম থেকে বাচ্চাদের চিৎকার, ওয়াশরুমের সাইড থেকে খালার চিৎকার, মা বাবার রুম থেকে চিৎকার, বোনেদের রুম থেকে চিৎকার, সবাই ঘরের চিৎকার শুরু করেছে, কেন কেউ জানে না। আরিফুল ভাই যখন বের হলেন দেখার জন্য যে সবাই চিৎকার কেন করছে, তখন উনি দেখলেন যে ওনার খালা ওয়াশরুমের সামনে দরজার সামনে বসে বসে কাঁদছেন এবং বাচ্চারা ঘরের ভেতরে চিৎকার করছে। ওনার বোনেরও চিৎকার করে বেরিয়ে এসে একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁচুমাচে হয়ে একেবারে মানে একজন আরেকজনের সাথে লেগে কান্নাকাটি করছে। খুবই ভয়ানক অবস্থা ওনাদের সবার। ওনার মা রুম থেকে বেরিয়ে আসলেন এবং বললেন, কি ব্যাপার এত কান্নাকাটি কেন? তখন আরিফুল ভাই বললেন যে, কেন তোমার রুম থেকেও তো কান্নাকাটির সাউন্ড আসলো, আমি তো ভাবছি তুমি আর আব্বু দুজনে কান্নাকাটি করছো, কি ব্যাপার? তখন ওনার মা বলল, না আমরা তো তোমাদের কান্নাকাটি শুনে বেরিয়ে আসলাম। এবং যখন ওনাদের বোনকে জিজ্ঞাসা করা হয় তোমরা কাঁদছ ছেলে কেন, ওরাও সেম কথা বলে যে আমরা তো বাকি সবার কান্নাকাটি শুনে এসছি এখানে, বাহিরে এসে খালাকে ওইখানে ওভাবে বসে থাকতে দেখে ভয় পেয়ে গেছে, এই কারণে আমরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছি। ওনার খালাকে যখন জিজ্ঞাসা করা হলো, খালামণি কি হয়েছে, কান্নাকাটি করছো কেন? ওনার খালা বললেন যে, আমি রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় আমি ওয়াশরুমে গেলাম, হঠাৎ করে মনে হলো ওই যে ডান পাশের সাইডের যে ঘরটা ওই ঘরের দরজাটা কটকট করে খুবই স্লোলি খুলল, মানে ক্যাচক্যাচ একটা সাউন্ড যে হয় কাঠের দরজা ওরকম একটা সাউন্ড করে দরজাটা খুবই স্লোলি স্লোলি খুলল। এবং খোলার পরে মনে হলো কেউ হয়তোবা দরজা দিয়ে বেরিয়ে আসছে এবং খালি পায়ে আসছে। তখন আরিফুল ভাইয়ের একটা জিনিস মাথায় খেললো, গত রাতে যখন উনি এরকম জিনিসটা ওনার রুমে দেখলেন, এরপরে যখন উনি ওয়াশরুমে গেলেন ওনার ভাইয়ের সাথে, তখন লণ্ঠনের আলোতে উনি দেখেছিলেন ওনার ঘরের দরজার সামনে থেকে পায়ের দাগ, ওই রুম থেকে ওই বন্ধ রুম থেকে ওনার ঘর পর্যন্ত সামনে পায়ের ছাপ, এবং পায়ের ছাপটার সাথে লাল কালারের রং, ওয়ান কাইন্ড অফ আলতা পড়ে, আলতা শুকানোর পরে যদি কোনো মেয়ে মানুষ সেই জায়গা দিয়ে হেঁটে যায় তাহলে যেরকম একটা ছাপ হয় একই রকম সেম একটা ছাপ। উনি তখন ওনার খালাকে জিজ্ঞেস করলেন যে, তুমিও কি এই জিনিসটা শুনেছ? ওনার খালা বললেন, তুমিও শুনেছ মানে? আমি শুনব কি কারণ, আমি তো আজকে প্রথম এখানে থাকলাম, তোমরাই নিশ্চয়ই আমার সাথে কোনো মজা করছ। তারপরে উনি ওনার খালাকে জিজ্ঞেস করেন, আচ্ছা পরের কাহিনীটা বলো কি হয়েছে? ওনার খালা বললেন, আমি যখন ওয়াশরুমে গেলাম তখন মনে হলো এরকম কেউ আসছে, এবং এরপরে মনে হলো কি যে আমার ওয়াশরুমের দরজার বাইরের যে লক বা ছিটকিনি, এই ছিটকিনির সাথে কেউ কোনো একটা ঝামেলা করছে এবং ছিটকিনিটা হয়তো বা লাগিয়ে দিচ্ছে। আমার প্রথমে মনে হয়েছিল তোমাদের কেউ ওয়াশরুমে যাবেই, কারণ আমাকে ডাকতে এসেছ, কিন্তু আসলে এরপরে আমি যখন তোমাদেরকে ডাকলাম যে আমি ওয়াশরুমের ভেতরে বাইরে কে আছো, কোনো কথা নেই, তোমরা কেউ কোনো উত্তর দিলে না। তো এরপর আমার মনে হলো কি যে ওই যে জিনিসটা হেঁটে হেঁটে এসেছিল সেটা আমার বাচ্চাদের রুমে চলে গেল, এবং বাচ্চাদের রুমে যাওয়ার সাথে সাথে আমার বাচ্চাদের চিৎকার, কিন্তু বাচ্চারা কেন এরকম চিৎকার করলো বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে ওনারা কিচ্ছু বলে না। পরের দিন যদিও বলেছিল ওই ঘটনায় আসবো, কিন্তু এর আগে বলে রাখি যে ওনার খালা এই বিষয়টা নিয়ে মোটামুটি বেশ আপসেট ছিল ওনাদের উপরে। উনি চিন্তা করেছিলেন যে ওনার ভাগ্নেরাই হয়তো বা এই কাজটা করেছে, কিন্তু ওনার মা বলেছিলেন যে, দেখো বোন তোমার কি মনে হয় আমার ছেলের এরকম করতে পারে, ওরা বড় হয়ে গেছে, এই টাইপের মজা বা এরকম একটা মানে ব্যাড খুবই খারাপ একটা জোক তোমাদের মানে তোমার সাথে ওরা কেন করবে, আমাদের বাসায় তুমি যাও নাই, এরকম কি কখনো করেছে, ওদের কি কোনো সেন্স অফ হিউমার নেই, রাতের বেলা তোমরা জার্নি করে এসছো ওরা তোমাদের সাথে এরকম করবে, এটা পসিবল না। কিন্তু খালা তারপরে হচ্ছে ওনার বড় বোনের কথা বিশ্বাস করলেন না বেশি একটা, উনি সারাদিন মোটামুটি ওনাদেরকে অ্যাভয়েড করেই চললেন। পরদিন সকালবেলা যখন ওনারা এই বিয়ে বাড়িতে গেলেন খাওয়া দাওয়া করার জন্য, নাস্তা করার জন্য, তখন ওনারা এই কথাটা বাড়ির বাকি সবাইকে বললে বাড়ির কেউই তেমন বেশি একটা পাত্তা দেয় না। ওনারা বলে যে, হ্যাঁ আসলে এরকম কিছু নেই, তোমরা বহুদিন পরে গ্রামে আসছো তো এই কারণে হচ্ছে বাতাসের শব্দে তোমাদের এমন লাগে, তো এটা নিয়ে ভাবার তেমন কিছু নেই, তোমরা এত চিন্তা করো না। এরপরে যখন বাচ্চাদেরকে ডেকে জিজ্ঞেস করা হয় যে তোমরা কেন ভয় পেয়েছিলে, তখন ওরা বলে যে ওই আন্টিটা যাকে ওই যে ওই স্টোর রুমের সামনে দেখা গিয়েছিল সেই আন্টিটা রুমের ভেতর ঢুকে ওদের দুইজনের গলা টিপে ধরেছিল, এবং ওরা যখন চোখটা খোলে দুইজন একই জিনিস দেখতে পায় যে ওই একটা মহিলা, এবং মহিলার গায়ে সম্পূর্ণ কালো কাপড় এবং কাপড়ের ওপর দিয়ে দেখা যাচ্ছে তার চোখগুলো থেকে আলো বেরোচ্ছে, ওয়ান কাইন্ড অফ রেড লাইট যদি বের হয় মানে কিরকম মানে ছড়িয়ে যাচ্ছে এরকম একটা লাইট, তো এরকম দেখা যাচ্ছে, এই জিনিসটা দেখে ওরা ভয় পায়। এবং ওই আন্টিটা নাকি ওদেরকে বলেছে যে রাতের বেলা এখানে খেলাধুলা করা নিষেধ, এটা আমার জায়গা, আমার রুলস যদি না মানো তাহলে তোমাদেরকে মেরে ফেলবো, এরকম টাইপের কথাবার্তা ওই বাচ্চাদেরকে এই জিনিসটা বলেছিল। তারপরও খুব বেশি একটা পাত্তা কেউ দিল না। তো এর পরের দিন রাতের কথা, ওনার খালার দ্বিতীয় রাত এবং ওনাদের থার্ড নাইট। তো সেদিন রাতের বেলা আরিফুল ভাইয়ের ঘুম আসছে না, সচরাচর উনি মোবাইলে যেটা করেন রিলস দেখেন বা হচ্ছে ভিডিও টিডিও দেখেন বা ফেসবুকে টাইম কাটান, তো উনি ওই কাজটাই করছিলেন। তো হঠাৎ করে ওনার মনে হলো যে ওনার রুমের মধ্যে কোন একটা ছায়ার আবির্ভাব হয়েছে। উনি কিছুটা ভয় পেলেন, ভয় পাওয়ার পরে রুম থেকে উঠে গেলেন, ওনার ভাইকেও জাগালেন এবং ওনার মা বাবাকে রুমে গিয়ে বললেন যে এরকম এরকম আমার মনে হচ্ছে। ওনার মা বাবা বললেন যে আসলে এই ঘরটাতে মেবি কোনো একটা প্রবলেম আছে, সো উই শুড স্টে টুগেদার, আমাদের যে কোনো একটা রুমে সবাই মিলে থাকা উচিত। তো সেদিন আবার একটা ঘটনা ঘটেছিল, ওনার যে দুই বোন আছে, আগের রাতে ভয় পাওয়ার কারণে ওনার দুই বোন বিয়ে বাড়িতে ওনাদের একজন কাজিনের সাথে স্টে করা শুরু করেন। তো বাড়িতে সেদিন ছিল শুধুমাত্র আরিফুল ভাই, ওনার ছোট ভাই এবং ওনার মা বাবা। তো ওনারা চিন্তা করলেন সবাই এক রুমেই থাকা যাক, এক রুমে সবাই স্টে করা স্টার্ট করলেন। কিন্তু রাত মোটামুটি প্রায় 2টা বাজে, আরিফুল ভাইয়ের তখনও ঘুম নেই। তো উনি দেখলেন হঠাৎ করে রুমের ছিটকিনিটা আবার খুলে গেল, হঠাৎ করে অটোমেটিক খুলে গেল। তো খুলে যাওয়ার পরে এবার উনি দেখতে পেলেন, লন্ঠনের আলোতে স্পষ্ট দেখতে পেলেন, ব্ল্যাক টাইপের রোব পরা বা ব্ল্যাক টাইপের শাড়ি যদি, অনেক লম্বা শাড়ি যদি কেউ শরীরে জড়িয়ে রাখে, তাহলে সেই ব্যক্তিটার চেহারাটা যেমন হবে বা দেখা যাবে না, বা খুবই ক্রিপি লাগবে রাত্রেবেলা দেখতে, ওরকম একটা ফিগার, এলইডি ফিগার। এই ফিগারটা ঘরের ভেতরে ঢুকলো এবং ঢোকার পরে আস্তে আস্তে গিয়ে ওনার বাবার সামনে দাঁড়ালো। ওনার বাবার সামনে দাঁড়িয়ে বাবার মুখের সামনে ঝুঁকে কিছু একটা বলছে। বলার পরে হঠাৎ কয়েক সেকেন্ডের মধ্যে এই জিনিসটা ফুট করে ঘর থেকে বেরিয়ে চলে গেল। উনি তখন শুনতে পেলেন ওই ঘর থেকে জোরে হাসির আওয়াজ, মহিলা মানুষের হাসির আওয়াজ। প্রথমবার শুনলেন, মনে করলেন এটা আমার হ্যালুসিনেশন। সেকেন্ড টাইম যখন শুনলেন উনি নিশ্চিত হলেন যে ইটস নট মাই হ্যালুসিনেশন। উনি ওনার বাবার কাছে গেলেন, 2টা টোকা দিয়ে ওনার বাবাকে উনি সজাগ করলেন। ওনার বাবা ওঠার পরে উনি ওনার বাবার সামনে নিজের ঠোঁটে আঙুল দিয়ে বলেন, শুধু শোনো। হঠাৎ করে আবার সেই হাসির শব্দ সেই রুম থেকে আসছে যেই রুমটা বন্ধ। তো ওনার বাবা ওনাকে ইশারা দিয়ে বললেন যে তুমি শুয়ে পড়ো, লেট মি চেক। ওনার বাবা যখন উঠে গেলেন টর্চ লাইট নিয়ে দেখার জন্য, সে রুম থেকে ফিরে, রুমের সামনে থেকে ফিরে এসে উনি আরিফুল ভাইকে বললেন যে ওখানে তো কিচ্ছু নেই, হয়তো বা বাইরে কোন একটা জায়গা থেকে এই হাসির আওয়াজটা আসছে। কিন্তু আরিফুল ভাই বিষয়টা বিশ্বাস করলেন না। উনি ওনার বাবার চেহারা দেখেই বুঝেছিলেন যে ওনার বাবা অনেক ভয় পেয়ে গেছেন এবং উনি আরিফুল ভাই যেন ভয় না পান এই কারণে আরিফুল ভাইকে সাহস দিচ্ছেন। সেদিন রাতের বেলায় ওনার বাবা আরিফুল ভাইয়ের মামাকে ফোন করে বলে যে ভাই বাসাটা চেঞ্জ করার ব্যবস্থা করো। কিন্তু ওনার মামা তখনও আসলে খুব বেশি একটা পাত্তা দিলেন না। পাত্তা না দেওয়ার কারণে ওনারা ফোর্সফুলি সেই বাসে আরেকটা দিন স্টে করতে রাজি হয়। কিন্তু এবার ছিল ঘটনাটা কিছুটা ভিন্ন। সবাই জানাজানি হওয়ার পরে বাড়ির মুরব্বীরা মিলে ডিসাইড করলেন যে আচ্ছা ঠিক আছে, যেহেতু বাসায় প্রবলেম হচ্ছে, তো আজকে বাসার যত ছেলে মানুষ বা পুরুষ মানুষ আছে সবাই আমরা ওই বাসায় থাকব এবং মহিলা মানুষ যারা আছে তারা সবাই বিয়ে বাড়িতে স্টে করবে। এই চিন্তা করে ওনারা চলে গেলেন সেই বাড়িতে। রাত্রেবেলা ওনারা কার্ড নিয়ে গেলেন বাড়িতে, সবাই বসে বসে কার্ড খেলছে। মোটামুটি 12টা 1টা 2টা এরকম টাইম পর্যন্ত কার্ড খেলার পরে যার যার ঘুম আসছে তারা সবাই নিজ নিজ রুমে চলে যাচ্ছে। তো হঠাৎ করে একটা সময় কার্ড খেলা শেষ এবং সবাই নিজের ঘরে চলে গেল ঘুমাতে এবং আরিফুল ভাইয়ের পাশে ওনার একজন কাজিন শুয়েছিলেন ঘুমানোর জন্য। মোটামুটি যখন রাত 3:30 বা 4টার কাছাকাছি, ওই টাইমে উনি দেখলেন এই শ্যাডোটা ওনার রুমে এন্ট্রি নিয়েছে এবং হঠাৎ করে এসে ওই জিনিসটা আরিফুল ভাইয়ের গলায় চাপ দিয়ে ধরল এবং বলল, এটা কি কোনো বাজির আসর? আমার বাসায় আমার অনুমতি ছাড়া কিচ্ছু করা যাবে না, এই বাসা আমার। তোরা যদি এই বাসায় আরেক দিন স্টে করিস বা থাকিস তাহলে তোদের মৃত্যু নিশ্চিত। এখানে যদি মারতে নাও পারি তোদের পিছু নেব এবং খুঁজে খুঁজে এক একটাকে আগুনে পুড়িয়ে মারব। এই কথা বলার পরে জিনিসটা ওনার গলা ছেড়ে দিয়ে ওনার বেডের নিচে ঢুকে গেল এবং ওনার বেডটা কাঁপা শুরু করল। বেশ ভালো বেগে কাঁপা শুরু করল। উনার কাজিন তখন ঘুম থেকে উঠে পড়ল। ভয়ে উনি আয়াতুল কুরসি পড়া স্টার্ট করলেন। সজোরে চিৎকার দিয়ে আয়াতুল কুরসি পড়া স্টার্ট করলেন এবং উনি যখন আয়াতুল কুরসি পড়ছিলেন সবার রুম থেকে সে আগের মতো চিৎকার, এত জোরে জোরে চিৎকার মনে হচ্ছে বাসায় কোনো মানুষ মারা গেছে, এরকম জোরে কেউ চিৎকার করছে। এই চিৎকার শুনে বাসার বাকি যারা সবাই ছিল সবাই বেরিয়ে গেল। বেরিয়ে রুমের বাইরে সবাই আসতে সবার রুম থেকে সবারই একটাই কথা, আমাদের রুমে একটা মহিলা এসেছিল এবং এই মহিলা কালো রোগ বা কালো শাড়ি পরা, মুখ দেখা যায় না, চোখটা লাল বোঝা যায়। সে আমাদের গলা টিপে বলেছে এটা আমার বাড়ি, এখানে কোনো কিছু করতে হলে আমার অনুমতি লাগবে, আমার অনুমতি ছাড়া এখানে যদি কেউ কোনো ধরনের কোনো কাজ করো তাহলে তোমাদের মৃত্যু নিশ্চিত, এবং যদি এখানে মারতে না পারি তাহলে তোমাদের পিছু নেব এবং সবাইকে পুড়িয়ে মারব। এই কথা শুনে সবাই বেশ ভয় পেয়ে যায় এবং ওই রাতের বেলায় সবাই দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু রাতের বেলা বিয়ে বাড়ির কাউকে ওনারা আসলে খুব বেশি একটা মানে ঝামেলা করতে চাননি বা ওনাদেরকে খুব বেশি ট্রাভেল করতে না চাওয়ার কারণে ওনারা দৌড়ে গিয়ে এলাকার যে মসজিদ, গ্রামের মসজিদ, দুই তিন মিনিট হেঁটে যাওয়ার রাস্তা, ওনারা মসজিদে পৌঁছে রাতটা সেখানে কাটিয়ে দিলেন। ওনারা আসলে ওনার মামাদেরকে কিছু বলতেও পারছিলেন না, এই লজ্জায় যে বিয়ে বাড়িতে এসেছি, কুটুম বাড়ি, এখানে যদি এসে এরকম ঝামেলা করি বা হচ্ছে উল্টাপাল্টা কথা বলি মানুষ হয়তো বা মন খারাপ করতে পারে যে আমার মেয়ের বিয়েতে এসে এরকম কমপ্লেন্ট করছে। কিন্তু এবার আসলে কমপ্লেন্ট করা ছাড়া কোনো উপায় তাদের কাছে ছিল না, কমপ্লেন্ট এবার করতেই হবে, বিকজ এটা ওয়ান কাইন্ড অফ আউট অফ হ্যান্ড। এরপরে ওনারা চিন্তা করলেন যে বাসায় গিয়ে সবাইকে জানানো উচিত। ভোরবেলা নামাজ কালাম পড়ে ওনারা বাসায় গিয়ে সবাইকে জানালেন। এরপরে ওনার মামা যেই ব্যক্তির কাছ থেকে সেই বাড়িটা নিয়েছিলেন সেই ব্যক্তির কাছে গেলেন। সেই ব্যক্তিকে সবকিছু খুলে বলার পরে ব্যক্তিটা প্রথমে বলল কি, আরে এগুলো আপনাদের মনের ভুল, এগুলো কখনো হয় নাকি, কখনো শুনেছেন? আমরা তো কখনো শুনিনি। এরপরে মামা কিছুটা জোর করলেন যে দেখো তুমি যদি না বলো তাহলে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, আমি গ্রামের সবাইকে ঘটনা জানাবো। তখন উনি কিছুটা ভয় পেয়ে হাত পা জোর করে বলেন যে এই ভিটেটাতে আগে আমরাই থাকতাম, কিন্তু এই যে হিন্দু আমলের এই বাড়িটা, এই বাড়িতে হিন্দু যে ব্যক্তি থাকত এর আগে সে হয়তো বা জাদুবিদ্যার চর্চা করত বা তার পজিশনে একটা ডাইনি ছিল, যে ডাইনিটা ওনাদের সাথে এই বাড়ি থেকে চলে যায়নি, এবং আমরা যখন এই বাড়িতে প্রথম প্রথম থাকা স্টার্ট করি তখন আমাদের এরকম প্রবলেম হয় এবং এরপরে এরকম ঝামেলার কারণে আমরা একজন আলেমকে নিয়ে আসি এবং আলেম ওনার সাথে একটা চুক্তি করেন যে ওই ঘরটা তোমাকে দিয়ে দেওয়া হবে, বিনিময়ে এই ঘরের কাউকে তুমি কোনো বিরক্ত করবে না, তুমি তোমার ঘরে থাকবে, তোমার ঘরে কেউ যাবে না, বিরক্ত করবে না, তুমিও বাইরে এসে কাউকে বিরক্ত করতে পারবে না। সে প্রথমে এগ্রি করে, মোটামুটি এক দুই মাস সে কোনো ধরনের কোনো ঝামেলা করেনি, কিন্তু এক দুই মাস পর থেকে সে সবসময় ঘরের বাইরে ঘোরাফেরা করে, রাতেবেলা মানুষকে ভয় দেখায়, কেউ যদি রাতেবেলা বারান্দার দিকে যায় বা হচ্ছে ওয়াশরুমে যায় বা রান্নাঘরে যায় কোনো কিছু খেতেও যায় তাহলে তাদেরকে বিরক্ত করে এবং ভয় দেখায়। এবং এরকম একটা টাইমে যেই ব্যক্তিটার বাসা ছিল এটা, তার বাবাকে হত্যাও করে এই জিনিসটা, যেটা ওই আলেম পরবর্তীতে এসে বলেছিলেন। ওনার বাবাকে পাওয়া যায় সেই রুমের ভেতরে যে রুমটা লক ছিল, বাহির থেকে তালা দেওয়া, কিন্তু ভেতরে যখন প্রবেশ করা হয় ওনার বাবাকে খুঁজে না পাওয়ার কারণে, তখন ভেতরে রুমে ঢুকে দেখা যায় যে ওনার বাবা রুমের মাঝখানে মৃত অবস্থায় পড়ে আছে। কিন্তু বাহির থেকে একটা লক করা রুমের ভেতরে একটা মানুষ কিভাবেই পৌঁছাবে যেই রুমের কোনো চাবি নেই বা যেই লকের কোনো চাবি নেই, এটা কোনো এক্সপ্লেনেশন না পাওয়ার কারণে ওনার এই বাসাটা ছেড়ে নতুন একটা ভিটে করে সেখানে থাকা শুরু করেন। এই বাড়িটাতে এরপরে যারাই থেকেছে তারাই সবসময় এই বাড়িটার এগেনস্টে কমপ্লেন্টই করেছে এবং যদি কেউ ভাড়াইও থাকত তারপরেও তারা কমপ্লেন্ট করত। কিন্তু এই ব্যক্তিটা এটাও বলেন যে এই জিনিসটা থাকে পাশে কিন্তু কারো কোনো ক্ষতি করে না। তখন মামা কিছুটা রেগে চিৎকার করে বলে যে তোমার বাবাকে তো মেরেই ফেলেছে, তারপরেও বলছো ক্ষতি করে না, আমি আমার আত্মীয় স্বজনদেরকে এত দূর থেকে ডেকে এনেছি, বিয়ের জন্য দাওয়াত করে এনেছি, আর আজকে যদি ওদের কোনো ক্ষতি হতো তাহলে তুমি কি করতে, এটার লায়াবিলিটি তুমি নিতে পারতে? ওই ব্যক্তিটা তখন আর কিছু বলে না। সেদিনই ওনারা সেই বাসাটা ছেড়ে দেন এবং বিয়ে বাড়িতে কোনো না কোনো ভাবে একেবারে মানে ছোট জায়গার মধ্যে সবাই একসাথে থাকা শুরু করে। আরিফুল ভাই আমাকে ঘটনাটা আসলে রেকর্ড করেও পাঠিয়েছিলেন আর লিখেও পাঠিয়েছিলেন। উনি আমাকে এতটুকু লিখেছিলেন যে এই ঘটনাটা যখন আমি তোমাকে এখন বলছি ভাইয়া তখন আমার হাত পা কাঁপছে, শুনতে হয়তো বা হরর মনে হবে না বা খুব বেশি একটা ভয় লাগবে না, বাট তুমি যদি নিজেকে একবার এই জায়গায় কল্পনা করে দেখো দেন ইট ইজ ভেরি হরিফিক। ইট ইজ ভেরি ক্রিপি অ্যান্ড টেরিফাইং। সো এই জিনিসটা আসলে উনি আমাকে বলেছেন যে উনি এতদিন ধরে বয়ে বেড়াচ্ছেন এবং উনি চাচ্ছিলেন জিনিসটা শেয়ার করে, ওনার মনের ভেতরে যে বোঝাটা ওটা যেন একটু হলে উনি কমাতে পারেন। তো এই ছিল আপনাদের জন্য আমার কালেক্ট করা আজকের ঘটনা, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন থ্যাংক ইউ ভেরি মাচ, আর যদি ভালো লেগে না থাকে তাহলে আই এম রিয়েলি সরি, বাট আই অলওয়েজ ট্রাই, আমি চেষ্টা করেছি আপনাদের সামনে বেটার কিছু আনার। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এবং রাসেল ভাইয়ের সুস্থতা কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভূত ডট কম এ শুনতে থাকবেন। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বাটন অন করে দেবেন যেন আপনি চ্যানেলের সমস্ত আপডেট পেয়ে যান। আমি মোহাম্মদ সাবিত আলম বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। আজকের মতো বিদায় নিতে হবে, আশা করছি নতুন বছরটা আপনারা ঠিক যেমন চেয়েছেন সেভাবেই যাবে এবং আপনাদের সমস্ত প্রত্যাশাগুলো পূরণ হবে। গত বছরে যে না পাওয়া ছিল নতুন বছরে তা পাওয়া হয়ে ধরা দেবে। আপনারা সবাই ভালো থাকুন, বাংলাদেশ ভালো থাকুক, ভালো থাকুক সারা পৃথিবী। আল্লাহ হাফেজ।